exclusively on FusionBD.com.
Close-up presents Hello 8920. Close-up. The closer, the better. Hello 8920 জীবনের গল্প অনুষ্ঠানে অতিথি তার জীবনের গল্প, তার জীবন দর্শন, আবেগ, অনুভূতি, শিক্ষা শেয়ার করেন। এখানে এমন অনেক বিষয় থাকতে পারে যেটা অপ্রাপ্তবয়স্করা অভিভাবকের অনুমতি নিয়ে শুনবেন। সর্বোপরি জীবনের গল্প থেকে পজিটিভ ভালো অর্থে শিক্ষণীয় কিছু গ্রহণ করাই আমাদের উদ্দেশ্য। প্রিয় শ্রোতা, স্বাগত জানাচ্ছি সবাইকে ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920 তে। আজকে বুধবার, আর যে কারণেই আপনার এই প্রিয় অনুষ্ঠানটা আপনার প্রিয় রেডিও স্টেশন এবিসি রেডিও 89.3 FM এ শুরু হয়ে গেল। আর ধন্যবাদ দিই সবাইকে, প্রত্যেক এপিসোডে আমি চাই সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ দিতে, কারণ আপনাদের যে পরিমাণ সাপোর্ট আমি পাই সেটা আমার জন্য অনুপ্রেরণা, এবং এই অনুপ্রেরণাটা নিয়েই আমি এগিয়ে যেতে চাই। আর এভাবে আপনারা আমাকে সাপোর্ট না করলে আসলেই আমার পক্ষে এগিয়ে যাওয়া সম্ভব নয়। এই অনুষ্ঠানের শক্তির উৎস হচ্ছেন আপনারা, থ্যাংক ইউ। আমার কৃতজ্ঞতা জানাই এবিসি রেডিও এবং হ্যালো 8920 টিমের পক্ষ থেকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর একটি কথা, যে আমরা অনেকেই ভেবেছিলাম যে হয়তো আজকে গভীর রাতে আমাদেরকে স্যারি করতে হবে, আগামীকালকে থেকে হয়তো পবিত্র রমজান মাসটা শুরু হবে, কিন্তু সেটা হলো না, একটা দিন পিছিয়ে গেল। যাই হোক, সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। আচ্ছা, আজকে একজন অতিথি আছেন এবং এই অতিথির গল্পটা আপনি খুবই মনোযোগ দিয়ে শুনবেন, কারণ ভয়াবহ কিছু গল্প আজ রয়েছে। তো আগে থেকে আমি কিছুই বলতে চাই না, যিনি রয়েছেন তার কাছ থেকেই পুরোটা শুনবো। তার আগে আমাদের ফোন নম্বরটা একটু বলে দেই, যেখানে ফোন করে আপনি এই অনুষ্ঠানে এসে আপনার জীবনের গল্পটা বলতে পারবেন পুরো বাংলাদেশকে। সে নম্বরটা হচ্ছে 09613892892। আবারও বলছি, 09613892892। এখানে ফোন করবেন। এখানে আপনি চাইলে ফেসবুকে আমার সাথে সরাসরি যোগাযোগটা চালু রাখতে পারেন। আমার ফেসবুকের নাম হচ্ছে আরজে সেতু। পেজটা সহজে খুঁজে বার করতে যে যেটাতেই ব্রাউজ করেন না কেন, সেখানে গিয়ে লিখবেন www.facebook.com/setu.abcradio। এটা দিয়ে সার্চ দেওয়ার পর যেই আরজে সেতুটা আসবে সেটাই অরিজিনাল। ওকে, আর কথা না বাড়াই, আমি অতিথির কাছে যাই সরাসরি। আপনার নামটা একটু দয়া করে বলবেন। ৫৭ বছর বয়সের দীর্ঘ জীবন আপনি শুরু করুন বলা, যেখান থেকে আপনার মনে পড়ে। আমরা সাধারণত একেবারে ছোটবেলা থেকেই শুনতে প্রিফার করি।
হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ছোটবেলা থেকে বলবো ভাইয়া, একত্রে জংকে আমি পুরো দেখেছি। আমার একত্রে জংকে সময় আমার বয়সটা 7 বছর ছিল। জি, তার আগের কথা বলবো, যে আমার ফ্যামিলিটার কথা বলতেছি। আমার ফ্যামিলিটা অনেকটা হেভি ছিলেন। আমার বাবার একই সন্তান ছিলাম, বড় সন্তান,
একমাত্র মেয়ে।
আর দ্বিতীয় আমার ভাই হয়, সেটা সামনে বলবো। তো আমার ফ্যামিলিটার ভিতরে আমরা বাচ্চা ছাড়া 3 জন ছিলাম। আমার বাবা, আমার ছোট চাচু, তার ভিতরে আমার বাবা বিয়ে করেছে, আর আমার মেজো চাচু, ছোট চাচু তখন লেখাপড়া করে, আর আমার একটা ফুফু ছিলেন। আমার বাবা 3 ভাই বোনের একই বোন। আমার কোনো ছোট ই ছিল না, সাথী ছিল না। আমার ফুফু তখন 13-14 বছর বয়স, সে আমাকে লেখাপড়া করাতো। আর আমার মা ছিলেন গাইনি ডক্টর, বাবা ছিলেন মুক্তিযোদ্ধা, দাদু ছিলেন মুক্তিযোদ্ধা, আর মেজো চাচু ছিলেন পাকিস্তানে আর্মিতে, সেনাবাহিনীতে ছিলেন।
আচ্ছা,
জি,
তৎকালীন পাকিস্তান, মানে কোন পাকিস্তান ছিলেন? পশ্চিম পাকিস্তান।
জি, তো তখন তার থেকে 2 ছেলে।
কার 2 ছেলে?
জি, মেজো চাচু।
মেজো চাচু 2 ছেলে। আচ্ছা,
আর এরকম ভাবে মনে করেন আমাদের সংসারটা অনেক হ্যাপি, অনেক আদরে এনেকে আমি বড় হয়েছি।
আপনারা থাকতেন কোথায়?
আমাদের বাড়িটা হচ্ছে কুমিল্লাতে।
কুমিল্লাতে,
জি। তো এরকম ভাবে মনে করেন যাবার জন্য অনেক হ্যাপি যাতেছে, অনেক ভালো যাতেছে। তারপরে এনেকে আসে আপনার জঙ্গের সময়টাতে, যখন জং স্টার্ট হবে।
জং বলতে উনি বোঝাচ্ছেন যুদ্ধ,
যুদ্ধ যেটা 71-এর যুদ্ধ আর কি। তখন আমার বয়সটা 7 বছর চলতেছে। হ্যাঁ, আমি যুদ্ধটা দেখেছি, যে এইভাবে আমার মা, আমার দাদি, আমার দাদু এনেকে নিয়ে পালাতো, এখান দিয়ে জাহাজ আসছে, ওইখান দিয়ে পাকিস্তানি আসছে, এখান দিয়ে মনে করেন দেশত আসছে, এরকম করে এনেকে নিয়ে এনে পালাতো। আমাদের বাড়িটার ভিতরে প্রচুর বড় বাড়ি ছিলেন, যেটাকে এনে জমিদার বাড়ি বলা হতো আমাদের বাড়িটাকে। তো এরকম অনেক হামলা হয়েছে আমাদের উপরে, দিনে হয়েছে মেয়েদেরকে এনেকে নির্যাতন করতো, মেয়েদেরকে উঠাই নিয়ে যেত, তখন এগুলো আমরা দেখতাম, আমাদের চোখের সামনে এগুলো হতো, বুঝতাম। তারপর আবার এরকম হতো যে ওই আর্মিরা মিলিটারি আসে, তখন তো মিলিটারি বলতো, হ্যাঁ মিলিটারি আসছে, পাকিস্তানি আসতো, ওদিক দিয়ে আবার ধরে নিয়ে আসতো, আবার আমার বাবা এনেকি ধরে নিয়ে আসতো, আসার পরে এনেকি পাকিস্তানদেরকে বলতো যে বল জয় বাংলা, তো বলতে পারতো না, ওরা বলতো জয় বাংলা, তো ওদেরকে মারা হইতো, পিটা হতো,
পাকিস্তানি সৈন্যদেরকে ধরে আনা হতো,
হ্যাঁ হ্যাঁ ধরে আনা হচ্ছে, আমার বাবা কয়েকবারই আনছে, কয়েকবার মারছে
ওদের, মুক্তিযোদ্ধারা যারা ছিলেন,
জি জি মুক্তিযোদ্ধারা যারা ছিলেন, কারণ আমাদের বাড়ির পাশেই ক্যাম্প ছিলেন, শিলমুড়িতেই ক্যাম্প ছিলেন, তো ওইখান থেকে ধরে আনা হয়তো। আর একটা আন্টি ছিলেন, ওর নাম ছিলেন নূরজাহান, ও আমার বাবাকে ইনফরমেশন দিত, ইনফরমেশন দিত যে পাকিস্তানি লোকে যে এখন হামলা করবে, কোথায় এটা করতেছে,
মানে তথ্য দিত,
তথ্য দিত, হ্যাঁ জি তথ্য দিত। তার উপরে অনেকটা নির্যাতন,
তথ্যগুলো কিভাবে পেতেন,
এই তথ্যগুলো অনেক এক জায়গায় পাঠাইতো, ও এইভাবে যাইতো, ওরা তো জানতো না যে ওকে যেটাকে গোবিন্দা হিসাবে বলে, এগুলো আমার বাবাকে এসে এনেকি বলতো। তো আমার বাবার একটা গ্রুপ ছিল, আমাদের বাড়িতে এনেকি বড় বড় কুড়াল বানানো হতো, তরোয়াল বানানো হতো, যখন রাত হইতো তখন এনেকি এদিকে জঙ্গল আছে, জঙ্গলের দিকে আমরা ঘরে শুতে পারতাম না, আমাদেরকে রুমের মধ্যে শোয়াতো না, আমার বাবা তো বাড়িতে থাকতোই না, ও বাগানের ভিতরে এখানে ওইখানে এগুলো থাকতো আর কি। যখন যুদ্ধটা স্টার্ট হয়েছে তখন থেকে আমাদের রুমের মধ্যে আমরা শুতে পারিনি, আর দিনও যদি রান্না করা হতো তো ওটা নিয়ে চলে যেত, ওরা রান্না করে যেরকম রেখে দিছে, তো আইসা নাকি খানা দাও, খানা নিয়ে যাও, না দিলে মার ধর করতো, নারী দূষণ করতো। তো আমার আম্মু গাইনি ডক্টর ছিলেন, ও অনেক নামি লোক ছিলেন, আর আমাদের বাড়ির পাশে হিন্দু লোক বহুত ছিলেন, হ্যাঁ, তো ও এনেকি বিনা পয়সায় রাত দিন ঝড় তুফানের ভিতরে মনে করেন ওকে ডাকছে, ও চলে গেছে। হ্যাঁ, তো আমার আম্মুকে অনেক মানুষ এনেকে লাইক করতো, অনেক মানুষ ভালোবাসতো তাকে, তাকে বলতো এটা গরিবের ডাক্তার। আমার আম্মু অনেকটা সুন্দরী ছিলেন, তো আমার আম্মুকে এনেকি আমার দাদি এনেকি মুখে কালি মেখে রাখার জন্য বলতো, ওকে যেন ই না দেখা যায়, কেন দেখলে মনে করেন আইসা ওরা ই করবে। তো এইভাবে চলতেছে চলতেছে এলপিটিতে আবার আমার আম্মু প্রেগনেন্ট হয়, তো প্রেগনেন্টের পর যুদ্ধ এরকম চলতেছে, আমি অনেক ভাইয়া লাশ দেখেছি, আমার মনে করেন আমার দাদু মুক্তিযোদ্ধা ছিলেন, আমার চাচু মনে করেন আর্মি, আমার বাবা মনে করেন একটাই কথা বলছিল যে দিনের জন্য মিঠা যাবা, আমাদের দেশের জন্য মিঠা যাবা, কিন্তু পিছে হাঁটবা না,
মিঠা যাবা বলতে মারা যাবা,
হ্যাঁ সব ই করে ফেলবা কিন্তু ই করবা না নিজেকে, হ্যাঁ। তো এটার জন্য মনে করেন ওইগুলা দেখলাম, তো আমাদের ওদিক দিয়ে পাকিস্তানি প্রচুর লোক আসতেন, বাঙালি লোক ছিলেন যারা মনে করেন ওদের জন্য কাজ করতো। হিন্দু হোক মুসলমান হোক তাদেরকে এটা দেখার বিষয় ছিল না, তো ওদেরকে যখন ধরে আনতো হাফ প্যান্ট পরে পরে আসতো, এই লম্বা লম্বা, তখন তো ছোট ছিলাম তোমার, তো এগুলো বুঝতাম না, এতটুকু জানতাম পাকিস্তানি, কারণ ওদের ভাষা বুঝতাম না, আর ও ফুপু বলতো, মা বলতো এটি পাকিস্তানি, ও যাইতেছে এদের ওদিক দিয়ে যাইতেছে, আমরা এদিক দিয়ে নাকি মাটির যেরকম খাল থাকে ওটা নিচে এনে কিছু কিছু উপর দিয়ে মনে করেন ওই আমাদের খেতা ছিল যে ধান হয়, ওই ধানের ওইগুলা উপরে দিয়ে রেখেছে, এভাবে এনে কি চুপায় রাখতো আমাদেরকে। তারপরে এনে কি ওই ধরে ধরে নিয়ে এনে কি জব করতো, আমাদের মুসলমানও জব হয়েছে, ওরাও জব হয়েছে, জব হয়ে আবার ওদের ওটাকে বলে যে পানির জন্য কুয়া কাটে, হ্যাঁ ওদের থেকে পানি তোলা দেয়, এটা আছে ওই পুষ্কিনী ছিল, ওই সিঁড়ি ছিল, তো ওই ওইটার মধ্যে ফালাই দিত, আমার বাবা মুক্তিযোদ্ধা, আমার বাবা ওদের ধরে আনতেছে, ওদের সাথে ই করতেছে, আবার অনেক বাঙালিরা আছে তারা মনে করেন ওই পাকিস্তানি ই দিতেছে, সাপোর্ট করতেছে, তো পাকিস্তানি সাপোর্ট যে করবে তাকেই মেরে ফেলবা, আমার দাদু বলতো সে আমার আমার সন্তান যদি হয় তাকে মেরে ফেলবা, তো এইভাবে এনেকে নিয়ে আসতে ভাবা, তো এর জন্য আমার বাড়িটার উপর বেশি পরিমাণ ছিল, আর আমাদের বাড়িটা অনেক বড় ছিল, হ্যাঁ আমাদের একটা দিঘি আছে যেটা মনে করেন বর্তমানে ও দিঘিটা সাতখানি জমি নিয়ে, এইরকম করে দিন চলতেছে, পলাইয়ে পালাইয়ে যেভাবে হোক দিন চলতেছে, হেরা মরতেছে, আমাদের লোকও মরতেছে, এইভাবে আর কি। তো আমার আম্মু প্রেগনেন্সি প্রেগনেন্ট হয়। তখন এটা আপনার স্বাধীন হওয়ার সামনে যেরকম দুই মাস বাকি রয়েছে নাকি, তখন আমার একটা ভাই হয়, তো ওর বয়স তখন তিন দিন, তো তিন দিন কিন্তু আমার আম্মুর এনেকে একটা লেডিসের সমস্যা হয় যে একটা বাচ্চা হয় বাসার সাথে যে নাপটা হয় যে একটা নাড় হয় ওই নাড়টা এনেকে আমলটা আসে না, তো না আসাতে ওটার থ্রুর এনেকে আমার আম্মু মারা যায়।
আপনার আম্মু মারা যায়?
হ্যাঁ, ওই যে তিন দিন পরে ভাইটা হয় তার তিন দিন পরে ওই সমস্যাটার জন্য,
যুদ্ধের সময়,
যুদ্ধের সময়
ওই সময়। যুদ্ধ শেষ হওয়ার কতদিন আগে হলো ভাইটা বললেন? দেড় মাস।
হ্যাঁ, দেড় থেকে দুই মাস আগে হয় আর
কি। ক্রুশিয়াল একটা সময়, তার মধ্যে মাটাও মরে গেল।
জি,
বাবা
যুদ্ধে। তারপরে মনে হয় যখন তিন দিন হয় যখন মা মারা যায়, মা মারা যাওয়ার মতো তখন এনেকি আমার ওই যে আন্টিরা, যে নূরজাহান আন্টি যে খবর প্রচারই করে, তাকে এনেকি আমার দাদু, আর তখন আমি মনে করেন আমার মা মারা গেছে সেটা আমি জানতে পারি যে আমার মা মারা গেছে, তখন এনেকি হাল্লা চালা মার উপরে এনেকি কাঁদতেছি হাল্লা চালা, তখন আর মনে করেন ওই ভয় নাই যে হিন্দি দিকে আর্মি আসতেছে, হিন্দি কেউ আসতেছে, ওটার আর দরকার কিছু নেই যে মা মারা গেছে, মানে বাবা এসে নেই দাদু এসে নেই। তো তখন এনেকি নূরজাহান আন্টিকে বলা হলো কি যে আমার দাদু বলা হলো যে তুমি যেই ভাবে পারো ওর জামাইকে খবর দাও, কারণ এটা তো মনে করে এনে করতে হবে, ডেফিনেটলি হবে, আর বাইরে তো আমরা তো মহিলা আমরা তো বাইরে যেতে পারবো না। কিন্তু আমার আম্মু যখন মারা যায় তখন এনে কি সাত থেকে আটটা বাজতেছে, আর ওটা হচ্ছে গ্রামের বাড়ি, আমাদের এখানে তখন বিদ্যুৎ ছিল না। কিভাবে এনে কি আন্টি যায় এনে কি খবর কোথায় আসে, যখন খবর কোথায় আসে তখন আমার বাবা আসে বাড়িতে, তখন আমার বাবা যখন বাড়িতে আসে তখন আমার দাদু বলতেছে যে তুমি বাড়িতে কেন আসছো, তোমার আসার ছিল না, তখন বলতেছে যে আমি আসছি এটা খবর হবে না, হ্যাঁ এটা বাইরে এটা খবর হবে না, কেন আমার আব্বুকে হামলা করবে বেশি। তখন আধা ঘন্টা পরে দরজাতে লক করতেছিল, আমার বাবাকে বলতেছিল এই রে জাউল দরজা খোল, এই রে জাউল দরজা খোল, যে আমার দাদু আওয়াজ দিচ্ছে যে তুমি কে। তখন এনে কি সে আমাদের পাড়াপড়শির একজন ছিলেন, সে তার নাম নিচ্ছে, দাদু বলতেছে যে এখন আমাদের ঘরে মরা মানুষ ইয়ে আছে, মত হয়েছে, এখন দরজা খোলা যাবে না, আর রেজাউল তো আসে নাই বাড়িতে। তো বলতে হ্যাঁ রেজাউল বাড়ি আসছে, বাড়িতে আসছে তার সাথে কথা আছে।
কারা আসছে খুঁজতে, কারা আসছে মানুষগুলো কারা?
এটা ছিল পাকিস্তানি লোকে পাঠাইছেন যারা ওই যে পাকিস্তানদেরকে
সাহায্য করতো,
সাহায্য করতো, হ্যাঁ বাঙালিরা সাহায্য, তাদের নাকি নামও আমি জানি, তো তারা নাকি সাহায্য করতো। ডাকার পরে তো আমার দাদু, এরপরে আমার আব্বু গেল, আব্বু যাকে বলতেছে যে চাচা এখন তো আমি আসতে পারবো না, দেখেন আমার ঘরে মরাত হয়েছে, এটা ইন্তজাম করতে হবে, সকাল যে কথা হয় সকালে আপনি বলেন। তো আমাদের ইচ্ছা ছিল পাকার আমাদের বাড়িটা, আমার দেওয়াল আছে, তো বলতেছে যদি দরওয়াজা না খোলে তাহলে আমরা দেওয়াল কুড়তে আসবো। তো এরপরে একটা বলে এইটা ও ছিল আপনার আজাদ নাম ছিল, দরজা খোল, দরজা যদি না খোলে তোমরা দরজা ভেঙে ফেলবো। তো বলতেছে দেখ এখন আমার সাথে ই করিস না, আমার ঘরের ভিতরে মরাত হচ্ছে, তারা যে কথা বলা থাকে সকালে বলিস। দেখতেছে যেন গালাগালি, ভীষণ ভাষায় গালাগালি করতেছে। তো করার পরে তো আমার বাবা যে নাকি আমার ওদের পরে আমাকে আর আমার ফুবুকে বাইরে নিয়ে, তো যে নাড়ার পালা যে ধান থাকে, ধানের যে নাড়া পালা হয় ওইগুলো আবার আমাদের গরুর জন্য রাখা
হয়,
হ্যাঁ উঁচা করে, তো একসাথে একুনাতে তিনটা নাড়া পড়া আছে আর ওই যে চলা রাখা আছে হাতের পাকানোর জন্য, এমনি উঁচা করে নিচে রেখে ফেলছে। তো ওই কোনাতে ফুকুরে আর আমাকে বলছে যে ওকে তুই সাথে রাখবি, এখানে থাকবি, এখান থেকে নড়বি না। আর ওইখানে আমাদের অনেক মনে করেন আপনি ছুরি ছোড়া যে বড় বড় তরোয়াল ছিলেন, রান্দাও ছিলেন, এগুলো ওইখানে রাখা হয়েছে, আর যুদ্ধর বিষয়ে এনেকি বেশি করে রাখা হতো, হ্যাঁ তো ওইগুলো জানতাম, তো ওইখানে এগুলো রাখা হচ্ছে, বলছে এখান থেকে তোরা নড়বি না, যদিও নাকি কিছু হয় হামলা হয় তারা পলানোর চেষ্টা করবি, কিন্তু তারা সামনে আসার চেষ্টা করিস না। তো আমি আর আমার ফুপু আমাকে ধরা এনেকি মুখ দেখতে ধরছে যে এখানে চুপ করে দাঁড়ায় থাকবা, আর আমার ফুপুকে সবসময় এনেকি কালো কাপড় পরানো রাখা হতো আর মুখে আপনার কালি আছে না ওইগুলো মেখে রাখা হতো,
হ্যাঁ
তো ওইখানে আমার ফুপুরে আমার আমার বাবা চুপাইছে, আর আমার দাদি যে সে বয়স্ক ছিল তো সে আমার মার কাছেই বসে রয়েছে, আর আরেকটা লোক যে ওই বাচ্চাটাকে আমার ভাইটাকে ধরছিল সে ওইখানে বসে রয়েছে কোনাতে মার কাছে আর কি, হ্যাঁ আর আমার বাবা এনেকি দরজা খুলে দিছে, দরজা খুলে দেওয়ার পরে তখন এনেকি আমার বাবাকে ধরে ফেলছে।
আচ্ছা
জি, তো ধরে ফেলার পরে বলছে যে হ্যাঁ বলো কথা কি কথা আছে, তখন কথা কি আছে দেখছে কোনো থেকে বিজন গড়গড়ে এনেকি বাড়ির ভিতরে ঢুকে পড়ছে, কেউ হাতে মনে করেন পিস্তল, কেউ হাতে ছোড়া, কেউ হাতে এগুলা নিয়ে এসে পড়ছে। তখন যখন আমার বাবাকে ধরে ফেলছে, ধরে ফেলে আমার বাবাকে মারতেছে, মারার পরে আমার দাদু এসে পাঁচ জোড়ায় ধরে যে আমার ছেলেকে মেরো না। তখন আমার এনেকে বলে যে দেখো দেখো পা পড়িস না, এদের থেকে এনেকে পা পড়া একটা পাপ হবে, দেশের জন্য জান দিয়ে দিবি তাই এদের পাপ পড়বি না। তো আমার আমার দাদুকে একটা লাঠি মেরে এনেকে ফেলাই, তো আমার দাদুকে দাদিকে বলতেছে আচ্ছা আমার দেশের জন্য জান দেবে, জান কিভাবে দেয় এটা তোকে দেখাইতেছি। তো বকা দেওয়ার পরে এনেকে আমার দাদিরে দাদির সাথেই মনে করেন ওর আমার দাদির ইজ্জতটা লোটে, হ্যাঁ বয়স্ক লোক। তারপরে এনেকে আমার বাবার সামনে আমার দুঃখ, তখন এতটা বুঝতাম না যে জিনিসগুলো কি হয়। তখন আমার দাদু আমার বাবার সামনে, তো আমার বাবার চোখ তখন বন্ধ করে রাখি, আমার বাবাকে গাড়ি দেখ অনেক 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 পাকিস্তানিকে মারা হয়েছে না, অনেক হিরি করছিস না, আমি তোরকে এনেকে মজা দেখাইতেছি। তারপরে আমার তো বান্ধা হয় এনেকে আমার বাবার হাত দুটো কেটে ফেলে,
হাত দুটো কেটে ফেলে,
হাত দুটো কেটে ফেলে। তো আমার আমি
দেখতেছি
আপনার
মার মৃতদেহ পড়ে আছে, আপনার বয়স্ক দাদিকে রেপ করা হলো, আপনার দাদুকে মারা হচ্ছে, বাবার হাত দুটো কেটে ফেলো। প্রিয় শ্রোতা একটু একটু ভাবুন, একটু ইমাজিন করার চেষ্টা করুন যে কি ঘটছে।
আর ওদিক দিয়ে সব লুটপাট করে নিয়ে যাচ্ছে,
মাই গড
সব লুটপাট করে নিয়ে যাচ্ছে। আর ওদের আমার ফুপু আমার মুখ বেঁধে রাখছে যে কথা বলবা না, ওদের কথা বলবা না, নয়ন থেকে শুধু দেখতে পাচ্ছেন। তো ওই টাইমটাতে আপনি দেখতে, আমার তো মনে হয় না যে এরকম দেখছেন অথবা এরকম কেউ আপনার সাথে হয়েছে। ওইখানে আমার মার কথা পড়াচ্ছে, আমার মার সাথে একটা হিন্দু লোক বসা ছিল, তাকে ঠাকুরমা বলা হতো। সেটাই আমার মার পাশে বসা ছিল আমার ভাইটাকে নিয়ে, আমার ভাইটা কিন্তু তখন জীবিত ছিল। তো আমার বাবা শুধু হাত কাটে নাই, আমার বাবা কিছু কেটে ফেলছে, এমনকি আমার বাবা আমি আজ বলতে চাই আমি বলতে পারি নাই, আমার বাবাকে এরকম করে তো শুধু করেছে পাকিস্তানি লোক আর বাঙালি লোকে, যে তার শুধু হাত নাই তার ধরেছিল। আর ওখানে কিছু বলতে পারিনি, কিছু করতে পারিনি। তখন এক সাইড দিয়ে আগুন লাগাই দিয়েছে, জানি না 31 সময় কত মারি জুতো লুটেছে, কার ঘর জ্বলছে, কিন্তু আমি আমার ঘর জ্বলতে দেখেছি, আমার মা বাবার জুতো লুটতে দেখেছি, মরতে দেখেছি, আর সেটা আমি সহ্য করেছি, আর আজ পর্যন্ত আমি সহ্য করি। আমি এখনো ঘুমাইতে পারি না, ওই কথাগুলো আমার মনে পড়ে না। আমি ঘুমা আসলে আমার ওই আগুনগুলো ওইগুলো আমার চোখের সামনে আসে, ওই গুলা গুলো আমার চোখের সামনে আছে। আমি ঘুমাতে পারি না, এখনো ঘুমাতে পারি না, জানি না কাদের সাথে এগুলো হয়েছে, আমি এটা বলতে পারবো না, কিন্তু আমার সাথে এটা হয়েছে। তখন আমার বাবা কিছু বলতে পারে না, তারপরে আর আগুন লাগিয়ে দিয়ে আজাদ বাহিরে বের হয়ে যায়, বাইকে আরো দিন থাকে লতিফ, লতিফ সে যাইতে দরজাটা খোলা থেকে তখন বলতেছে যে নার্গিস তো এখানে আছে, যেতাম মানুষের তো অনেকেই খারাপ কাজ করেছি, সে আরো খারাপ ভাষায় বলে ভাইয়া, সেটা আমার বলতে ঘৃণা হচ্ছে। ওই কথাগুলো বলে বলে তারপর আমার মাকে তিনটে লোক টেনে আনে বাইরে, বাইরে টেনে আনে আমার ভাইটা যার কুলে ছিল ঠাকুরমা, তাকে লাঠিটা ফেলে আমার ভাইটার গলার উপর পাও দিয়ে, তারপরে ঠাকুরমার ইজ্জত নষ্ট করে, তাকে রেপ করা হয়। আমার ভাইটা ওখানে মারা যায়, 3 দিনের ভাইটা ছিল আমার,
আপনার 3 দিনের ভাইটাকে গলায় পাড়া দিয়ে
দিয়েছে, ভাইটাকে মারা হয়েছে। আপনাদের সাথে হয়েছে কি আমি জানি না, আর কোনো মার সাথে বোনের সাথে হয়েছে কি আমি জানি না, কিন্তু আমার সাথে হয়েছে। আমার 3 দিনের ভাইটাকে মেরে ফেলে, তখনও আমি আওয়াজ করতে পারি না, সামনে আসতে পারি না, আমার ফুপু আমাকে ধরে রাখে। আমার ফুপু 13 থেকে 14 বছর বয়স ছিলেন তার, তখন যখন আমার মাকে টেনে এনে আমার মার কাপড় টাপড় পেয়ে ফেলে
আমার মৃত মায়ের কাপড় ছিঁড়ে ফেলা হয়।
মায়ের আমি তখন এটাই বলি
মানুষের
মানুষের রেপ হয়, কিন্তু তখন মরা মানুষের রেপ কেউ দেখছেন কিনা জানি না, কিন্তু আমার মা রেপ করেছে।
আপনার মৃত মাকে রেপ করা হলো?
রেপ করা হলো। তখন আমি ওইখান থেকে আরামে সোজা না, আমার পুর হাতটা আমি ছেড়ে ওইখান থেকে একটা দাও উঠাইছি, আমি জানি না আল্লাহ পাকে আমার তখন কোথা থেকে তোরা শক্তি দিয়েছিল ভাইয়া, কিন্তু আমি বলতে পারি না। তখন আমি তাকে যাই পিছিয়ে পিছিয়ে তাকে যাই আমি কোরআন শুরু করি। আমার আরো দুটো লোক আসে তখন ওইখানে, তখন আমার ফুপু আসে, সে দুটো লোক কি ভাবে যে যখন জ্যাঠা মানুষকে রেপ করতে ভালো লাগে, মরা মানুষকে রেপ করতে ভালো লাগে, আমরা তো জ্যাঠা মানুষ আয় যে কি করবি রেপ করবি, তারা তো আমি তো আপনাকে রেপ বলতেছি, কিন্তু তারা রেপ ভাষায় কথা বলে নাই, তারা খারাপ ভাষায় কথা বলছে, আর বুঝলেন যে কোন ভাষায় কথাটা বলছে। তখন ভাইয়া আমার ফুপুর হাতে দুইটা মাথা হয়, আর যখন বের হয়ে গেছিল তখন আমার মার উপরে আমি পড়ে যাই, আমার ফুপু আমাকে টেনে আনে আর বলে এখান থেকে চলে গেল। তখন ওই সাইডে আগুন লেগেছিল, আগুন ধা ধা করে উঠতেছিল, এদিক দিয়ে যখন ট্রেনে আমার ফুপু এদিক থেকে ওদিক নিয়ে যাও, দিশা পাইতেছে না যে কোনান থেকে পালাবে, তখন আমার এই পাওটা পুড়ে যায়, আমার এখনো নিশান আছে, আমার এই পাওটা পুড়ে যায়, আমার এই হাতে আঁচ লাগে। তখন আমার ফুপু আমাকে ওদিক থেকে ভেস যেদিক থেকে পাচ্ছিল ওদিক থেকে টানতে ছিল, ওদিক থেকে টানতে ছিল, আর আমি তখন আমার সুর কোনো হুশ ছিল না, আর আমি তো বেশ হয়ে গেছি, আমার কোনো হুশ নেই, জানি না আপনারা কিভাবে
জানি যাবে। প্লিজ আমরা এখন আমি আর নিতে পারছি না, এখন ব্রেক নিতেই হবে আমাকে, আমি আর শুনতে পারছি না, জানি না প্রিয় শ্রোতা আপনারা কিভাবে শুনছেন আমি জানি না, তো ব্রেক নিতেই হবে ফর শিওর ম্যান্ডেটরি, প্লিজ আপনি থামবেন, ছোট্ট একটা বিরতি নিয়ে আমরা ফিরছি।
Close Up presents Hello 8920. Close Up, the closer, the better. Close Up presents Hello 8920. Close Up, the closer, the better.
প্রিয় শ্রোতা স্বাগত জানাচ্ছি, আমি কিচ্ছু বলবো না, আবার কিচ্ছু বলার শক্তি নেই আমার। এই যতটুকু সময় আমরা বিরতিতে ছিলাম ততটুকু সময় রানী জাভেদ বারবার বলেছে আমি এখনো ঘুমাতে পারি না, এখনো মনে পড়ে, কারণ ওর মাকে মৃত মাকে রেপ করা হয়েছে। প্রিয় শ্রোতা, ওর বাবার হাত দুটো কেটে ফেলা হয়েছে, পুরো শরীর কাটা হয়েছে, পুরুষাঙ্গ কেটে ফেলা হয়েছে, বয়স্ক দাদিকে রেপ করা হয়েছে, এগুলো সব ওর চোখের সামনে হয়েছে। এই কোন নৃশংসতা? অনেক কিছুই তো শুনেছি, অনেক যুদ্ধের সময় অনেক ঘটনাই শুনেছি, এভাবে আমি কখনো শুনছি। আমি জানি না আজকের গল্পটা আমি কিভাবে সঞ্চালনা করব, আমি কিভাবে এই গল্পটা আগিয়ে নিয়ে যাবো আমি জানি না, আমার সমস্ত ভুল ত্রুটি আমি আগেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, এবং আপনারা শুনছেন কিভাবে শুধু সাথে থাকবেন, আমি জানি না কিভাবে থাকবেন। আমি আর কোনো কথা পারছি না, রানী জাভেদ আপনার কাছে দিচ্ছি আমি, যে নিজের মা বাবার উপরে অত্যাচারগুলো হতে দেখেছি, নৃশংস পাশবিক, এবং আরো কোনো বিশেষণ থাকলে সেগুলো আমি ব্যবহার করতাম, জানি না এগুলোকে কিভাবে বিশেষায়িত করা যায়, কিভাবে নামকরণ করা যায়, যার জীবনের গল্প শুরুটা এরকম, সাত বছর বয়সটাই এভাবে শুরু হয়েছে, তার আজকে 56 অথবা 57 বছর বয়স, আপনি আরো কত কিছু শুনবেন আই ডোন্ট নো। ওর রাতে ঘুম হয় না, বা আমি শুনেছি, আমি জানি না কতদিন এই ঘটনাগুলো আমার মনের মধ্যে বই নিয়ে আমাকে বেড়াতে হবে, নিজের সামনে দেখেছি কিভাবে জীবন পার করে এসছে এতগুলো বছর, শুনুন তারপরে বলুন।
তারপরে ভাইয়া আমার ফুপু আমাকে এদিক থেকে ওদিক থেকে কান্দে ছিল, রাস্তা পেতে ছিল না গো, আর আমি কিছু বলতে পারছিলাম না, আর আমার কোনো সেন্স ছিল না, তো আমাকে পাগলের মতো করে এধারে টানতে ছিল ওই ধারে খিঁচতে ছিল, বের হবে কোন জায়গা দিয়ে, ওদিক দিয়ে আগুন লাগানো, আমাদের বাড়িতে তিনটে দরওয়াজা ছিল, পিছের দরওয়াজাটা আগুন লাগানো, দরজা ওদিক দিয়ে বন্ধ, এদিক দিয়ে রাস্তা সামনে দরজা ছিল কিন্তু রাস্তা পেছিল না, তো তারপরে ফুপু ওইখানে আমাকে রেখে যায়, আমাদের নাড়ার পালা ছিল যে, তো ওইখানে দেখে যে একটা চঙ্গ যেটাকে সিঁড়ি বলা হয় বাড়িতে বানানো হয়, তো তখন ওই সিঁড়িটা এনে আমার ফুপু আমাকে টাইনে, কেন আমি তো হুশ ছিল না, আমার কোনো জ্ঞান ছিল না, তো ও সিঁড়ি ধরে টেনে আমাকে ওই দ্বারে ফালানো হয়, বাইরের দিকে ফালানো হয়, তারপর ও আবার পড়ে, তো যখন আমাকে ফালায় আমার পাউটা সিধা পাউটাই আমার পুড়ে যায় সিধা হাতে আমার পুড়ে যায় সাইডে এখনো আছে। আর এই পার ভিতরে একটা কঞ্চি এরকম যেটাকে কঞ্চি বলা হয় বাঁশের ওয়ের একটা ফাল আমার পার ভিতরে ঘুরতে যায়। হ্যাঁ ঢুকে যায় এই পার থেকে ওই পার হয়ে যায় পাটার ভিতরে। এই পাওটা যখন হয়ে যায় আমার ফুপুর নিচে যখন নামে ও নামে নামার পরে নাকি বলতে আসছে চলো হ্যাঁ আমাকে টান দিয়েছে আমি উঠতে পারতেছি না তবু দেখতেছে যে আমার পাও দিয়া কঞ্চি কঞ্চি এনেকে এই পার থেকে ওই পার হয়ে গেছে। তখন ও কঞ্চিটা ও টেনে আমার তখন সেন্স ছিল না আমার উঠছিল না জ্ঞান ছিল না ওর টেনে বাইর করে তা ওর কাপড়ের কারণ আমি তখন হাফ প্যান্ট আর ফ্রক গায়ে ছিলাম আর ওর পরনে একটা ওই যে কালো কাপড় ছিল কাপড় ফেরে আমার ওই পাওটা বান দিচ্ছে বান দিয়ে তো আমাকে কুলে করে আমি জানি না ও আমাকে কিভাবে নিয়ে গেছে কারণ তখন ওর তো বয়স বেশি না আর আমারও বয়স তখন মনে করেন 7 বছর। তখন ও আমাকে কুলো করে টেনে অনেক দূর ভাই আমাদের বাড়ি থেকে প্রচুর দূর নিয়ে যায় ওখানে ছিল কলা বাগান নেওয়ার পরে আর ও চলতে পারতেছে না আর আমি তো মনে কোনো হুশিয়ে কোনো গিয়ার নাই তো ওখানে নিয়ে যায় তো কলা বাগানের ভিতরে ওটাকে কাঁচা বলা হয়
কাঁচা বলতে ওইটা কি
ওটা হচ্ছে এনেকি জায়গা খোদা জায়গা
মানে গর্ত করা
জায়গা গর্ত করার জায়গা আর কি তো ওই জায়গাতে ও আমাকে শোয়াইয়ে উপরে কলা পাতা বাগারা দিয়ে এনেকি রেখে হ্যাঁ ঢেকে রেখেছে আর ও দেখতেছে যে আশেপাশে কোনো বাড়িঘর আছে কিনা ও বাড়ি আছে আশেপাশে এনেকি এত দূর দূর ছিল যেরকম যে কলা বাগান এখান থেকে আধা মাইল দূর হবে তো ওইখানে যাইয়া লক করে লক করার পরে একটা হিন্দু মহিলা বয়স্ক সে বের হয় বের হয়ে এনেকি বলতেছে তুমি কে তো বলতেছে যে খালাম্মা আমার ভাবিজি এখানে অসুস্থ হয়ে পড়েছে আমাদের একটু সাহায্য করেন কিন্তু আমি ওর সাথে নাই আমাকে তো ওখানে রেখে এসেছে হ্যাঁ হ্যাঁ কেন ও তো আমাকে নিয়ে চলতে পারতেছে না আর আমি তো মনে করি আমার তো জ্ঞান নাই তখন ও দরজাটা লাগাই দিয়ে বলতেছে এখানে দাঁড়াও আমি আসতেছি তো ভিতরে যায় ভিতরে গেলে ওর একটা ছেলে আছে আর একটা বউ আছে তো ও ছেলেটার নাম হচ্ছে গোবিন্দ তো ও গোবিন্দকে আওয়াজ দেয় গোবিন্দ গোবিন্দ একটু বের হ তো বলতেছি কে বলতেছে জানি না এরকম একটা মেয়ে অসহায় তো ও বের হচ্ছে বের হয়ে দরজাটা আসছে আসার পরে আমার ফুপু বলতেছে ভাইয়া আমাদের একটু সাহায্য করেন আমার ভাতিজি বাগানের ভিতরে পড়ে আছে আর আমাকে এক গ্লাস পানি দেন তো ও বললো কি ভিতরে আসো তো আমার ফুপু ভিতরে গেছে ভিতরে যাওয়ার পরে গোবিন্দর বউ এক গ্লাস পানি দেওয়ার পরে ওই পানি খাওয়ার পরে আমার ফুপু অজ্ঞান হয়ে গেছে ওইখানে তার আর কোনো হুঁশ নাই তারা ওকে পানি দিতেছে এই দিতেছে আর ওর কাপড় চুপড় তো রক্তে ইসে সব মাখানো তো এরপরে নাকি ফুল যখন বসা হয় তখন দেখে যে বেলা 10:30-10:30 এরকম টাইম হবে
পানি খাওয়ার পরেই উনি কি শরীরের
হ্যাঁ ওটা ছেড়ে দিচ্ছে আর ওরও নাকি মাদার সাইডটা পুড়ে গেছিল কিন্তু ওর ওটা কোনো ই ছিল না না কোনো টের পায় নাই এনেকি যখন পানি খাওয়ার পরে না ও এরকম হয়ে যায় তখন হুশ আসে দিনের বেলা সকালবেলা তখন 10:30-10:30 বাজে তখন ও যখন হুশ আসে তখন ও বলতেছে আমার বাবা আমার ভাতিজি কই রানী কই তখন ওই ঠাকুমা বলতেছে আর ওর কাছে সবাই ওই তারা সবাই 3-4 জন সবাই ওর কাছে বসে রয়েছে তো এনেকি বসে রাখার পরে যখন হুশ আসে তখন বলতেছে যে আমার ভাতিজি ছিল আমার সাথে ও কই তখন তারা বলতেছে যে কে ছিল তোমার সাথে হ্যাঁ আমার সাথে আমার বাচ্চা ছিল আমার সাথে আমার ভাতিজি ছিল আমার সাথে ছিল তখন বলতেছিল মা তুমি এখানে একাই আসছো তোমার এখানে কেউ ছিল না তুমি একাই আসলে তখন ও বলতেছে যে আমার ভাতিজি ছিল আমি বাগানে রেখে আসছিলাম এতটুকু আমার মনে আছে বাগানে তো ওইখানে এনেকি আশেপাশে 3টা বাগান তো এরপরে তার ছেলে বলল কি গোবিন্দ যে আপু দেখেন যদি আপনি বাগানে রেখে আসেন তাহলে আমরা দিশে বের করব হ্যাঁ আপনি এতটা ই হয়েন না তো আপনি এনেকি কাপড় চুপুর চেঞ্জ করেন বলতেছে না আগে ওকে আইনা দাও তারপরে তারপরে আমি চেঞ্জ করব। হ্যাঁ তো পাগলের মতো হয়ে গেছে তো ওর সাথে ও গোবিন্দ তো ও গেছে ওর সাথে আমার ফুপু ওনার সাথে গেছে ওই মাও গেছে যাওয়ার পরে এনেকি তেনোটা বাগান বিছড়ানোর পরে লাস্টে আমাকে পায় পার দেখে কেলা পাতা দিয়ে এনেকে আমাকে ঢেকে রাখছে আর আমি তখন পর্যন্তই বেবস আমার এই পাওটা ফুলে এইরকম হয়ে গেছে তো ওখান থেকে আমাকে কুলে করে নিয়ে আসা হয় আনার পরে এনেকি ওদের বাসায় আনার পরে এনেকে ওখানে ওই যে হিন্দু মহিলা বয়স্ক সে এনেকে আসার পরে এনেকে ওইটারে এনে গরম পানি দিয়ে আমার পাও ধোলায় ধোয়ানোর পরে মনে করেন আশেপাশে তো ডাক্তার নাই এদিক দিয়ে মনে করে হামলা চলতেছে ওদের এদিক দিয়ে আসে ওদিক দিয়ে আসে তো এরপরে এনে কোনো ডাক্তার সে গাছ লাউসে দিয়া তারপরে মনে করেন ওই আমার ফুপু আবার আমার ওর ভাবি জ্ঞানী ডক্টর ছিল তো ওই জন্য ও অনেক কিছুটা জানে তো তারপরে ওই রস চিপড়ে দেয় গাছ লাউ ওইগুলা চিপড়ে দেয়, দেওয়ার পরে এনেকে আমি একটু ই হই, কিন্তু ওখানে ওষুধ ডাক্তার দেখাতে পারে না আমাকে, কিন্তু দেশে হালত ঠিক নাই, ডাক্তার দেখাতে পারে না আমাকে, ওই গাছলা ওষুধ দিয়ে এগুলা দিয়েই ঠিক করে। তো ঠিক করার পরে তো ওই ঠাকুমা বোন পুরো ঘটনাটা শুনলো, তো শোনার পরে সে আমার মাকে চিনতে পারলো যে নার্গিস গাইনি নার্গিস ডাক্তারের মেয়ে, হ্যাঁ এটা গাইনি ডক্টর নার্গিসের মেয়ে। তো বলার পরে তো বললো যে তোমরা কোনো চিন্তা করো না, হ্যাঁ তোমরা যত্ন আমাদের এখানে থাকো, এখানে ছেপ আসলে এখানে কিছু হবে না। তো আমার যে ফুপু সে বললো যে আমরা কি এখানে থাকতে পারবো, আমরা তো মুসলিম আপনারা তো হিন্দু, হ্যাঁ তো বলতে আসে দেখো হিন্দু মুসলিমের কোনো ই নাই, যেটা হবে সেটা আমি দেখবো, তোমরা এখানে কোনো ই করো না, বিখ্যাত করো না, এখানে তোমরা থাকো ভালোভাবে থাকো। তো ওদের বাসাটা ছিল এভাবে যেরকম মাটির নিচে এরকম একটা রুম বানানো ছিল, ওইখানে যদি মনে করেন না থাকি তাহলে মনে করেন কেউ জানতে পারবে না। তো এরকম করে সে আমাদেরকে রাখলো, রাখার পরে এনে কি ওখানে ভালোই ছিলাম, আমার ওই পাওটা কিন্তু আস্তে আস্তে পাওটার সমস্যা হইতেছে, কিন্তু এটা তো আস্তে আস্তে পাচ্ছে বিদ্যুৎ থেকে,
কারণ প্রপার যে চিকিৎসা সেটা তো পাচ্ছেন না।
জি ওইটা পাচ্ছেন, আর এটা হয়ে গেছিল মনে হয় ওই দিক দিয়ে ছেদ হয়ে এদিক দিয়ে বের হয়ে গেছিল, আর ওইটাকে টেনে বাইর করা মনে হয় ওটার ওই ইটা রয়ে গেছে পার ভিতরে, হ্যাঁ আর এদিক দিয়ে এরা মনে হয় গাছ লাউ ওষুধ গরম পানি এগুলো ছেঁক দিলে একটু ই হয় আর কি। তো এরকম করার পরে মাস দুই পরে এনকি আমাদের দেশটা স্বাধীন হয়, হ্যাঁ দেশটা স্বাধীন হয়ে গেল। স্বাধীন হওয়ার পরে এনেকি ওই ঠাকুমা বললো আমার ফুপুকে যে তোমরা কি করবা, হ্যাঁ আমরা তো ইন্ডিয়া চলে যাব, ওদের ফ্যামিলি আবার ইন্ডিয়া, তো বলতেছে আমরা তো ইন্ডিয়া চলে যাব, তো তোমরা এখানে তো আমার ফুপু বললো কি যে তোমরা একটা কাজ করো, আমাদের বাড়িতে কাউকে পাঠাইয়ে এনেকি তো দেখো যে বাড়িতে কে কে আছে, ওখানে আশপাশে কে কে আছে। তো ও ঠাকুমা বললো যে আর যদি কেউ থাকেও তাহলেও তো তোমাকে এখানে রেখে যেতে পারবো না, এর জন্য পারবো না যে তুমি তো একটা মেয়ে মানুষ আর এ তো একটা বাচ্চা, আর তোমাদের তো বাসায় কেউ নাই, কেউ নাই আর ওর বাসায় তো মনে করো তোমাদেরকে থাকতেও দিবে না। তো এই কথার পরে তারপরে বললো আচ্ছা ঠিক আছে আমি ওরা দেখবো, তো ওর ছেলে পাঠাইলো আরেকটা লোক ওর সাথে দিল। তো যার পরে এনে ওরা শুনলো, কেন আমাদের ওখানে হিন্দু বাড়ি ছিল তো পাশে, তো ওখানে শুনলো, তো ওরা বললো যে এখানে আমার বাবার কিন্তু লাশ আমরা পাইনি, বাবা আমার কারো লাশ পাইনি, আমার বাবা আমার কবর নাই যে দেখবো।
আপনারা ফিরে গিয়ে কি দেখেছেন ওইখানে?
তো ওইখানে আমি আমিও জানি ওর ফুপুকেও নেয় নাই, ওখানে যে দেখছে যে বাড়িতে তখন কেউ ছিল না, বাড়িতে একদম শ্মশান গাছ যেরকম থাকে ওই রকম পড়ে আছে, আর আশেপাশে লোক ভাই অনেক কম লোক নাই, সব কেউ ইন্ডিয়া চলে গেছে, হিন্দুর লোক বেশি ছিল তো, কেউ ইন্ডিয়া চলে গেছে কেউ এখানে চলে গেছে, এরকম ছিটা পিটা হয়ে গেছে। তো ওইখানে অনেক আসছে যে দেখো তোমাদের ওখানে তো কেউ নাই আর এখানে থাকতেও পারবো না তোমরা, এত বড় বাড়ি ওই বাড়িতে এতগুলো কত অনেক লোক মারা গেছে কিভাবে থাকবা, হ্যাঁ তো তোমরা আমাদের সাথে ইন্ডিয়া চলো। তো আমার ফুফু মা বললো যে না ইন্ডিয়া যাবো না, ইন্ডিয়া থেকে কি আমাদের কি পাকিস্তান পাঠাতে পারবা? তো আমি নাকি বললাম যে পাকিস্তানি লোক আমাদের বাবাকে সবাইকে পাকিস্তান যাব না, আমি তো পাকিস্তান যাব না, আমি পাকিস্তানকে এখনো ঘৃণা করি, পাকিস্তানি লোক কি এখনো ঘৃণা করি, আমার ঘৃণা আছে, কিন্তু এখানে তো শুধু পাকিস্তানি লোক ছিল না আমাদের বাঙালিও ছিল, আমি দেখেছি আমি ওদের নাম জানি। তখন আর কি আমার ফুফু বললো যে পাকিস্তানে আমার মেজো চাচু আছে, তার পরিবার আছে দুইটা ছেলে আর আমার মেজো চাচু আর আমার ছোট মা নাকি আমার চাচি, তো আমরা ছোট মা বলতাম, তো তারা আছে। তো ফুফু বললো যে ওইখানে তো ভাইয়া আছে, তো ভাইয়া যদি থাকে তো ভাইয়াকে পাইলেও তো একটা সমস্যার সমাধান হবে, কিন্তু এখানে আমরা থাকবো কোথায়, এখানে তো সমস্যাই সমস্যা, তো কি করবো আর তোকে নিয়ে আমি কি করবো কিভাবে চলবো, আমাদের তো প্রচুর জায়গা জমি কিন্তু কে করবার কে আমাদেরকে দিবে, দুশ্মন কি সব মারা গেছে, সব তো মারা যায় নাই, বেঁচেও তো আছে। তো এই কথার পরে তাদের সাথে এনেকে তারা আমাদেরকে ইন্ডিয়া নিয়ে গেল, আমার পুরো একটা ভয় মনে আছে, হ্যাঁ ইন্ডিয়া নিয়ে গেল, ইন্ডিয়া থেকে আমি কলকাতা, কলকাতা আমি গেছি কলকাতা, ওইখানে মনে হয় স্টেশনে একদিন ছিলাম, তারপরে ওখান থেকে ট্রেনে করে আমাদেরকে দিল্লি নিয়ে গেছে।
স্টেশনে একদিন ছিলেন ওনাদের সাথে?
হ্যাঁ ওনাদের সাথেই, ওনাদের সাথেই নিয়ে গেছে। তো দিল্লি একদিন ছিলাম, ছিনার পরে ওই একটা শহরের নাম আছে সীমাপুর, তো ওই সীমাপুরে ওদের আত্মীয় থাকে, তো সীমাপুরে আমি ওদের সাথে আমাদেরকে নিয়ে গেছে। ওইখানে ওদের বাসায় 15 দিনের মতো ছিলাম। ফুপু বলতেছে আমি পাকিস্তান যেতে পারবো কিভাবে, এর একটা ব্যবস্থা করতে পারেন কিনা। তো ওই ঠাকুরমাটা বলল যে হ্যাঁ দেখতেছি, এটা আমি ব্যবস্থা করে দিব, কিন্তু করে এইভাবে দিব যে তোমরা যেন পৌঁছাইয়া তোমার চাচুর কাছে পৌঁছাইতে পারো, আর যদি তোমার চাচুকে না পাও আবার যেন তোমরা রিটার্ন আমাদের কাছে আসতে পারো। তো ওইখানে সীমাপুরে গলি নাম্বার 15 ওই ইচ্ছুক পাঠান থাকে, সে তার এক ছেলে এক মেয়ে তার মা, তার ওয়াইফ এনে কি হচ্ছে আপনার আমেরিকান, আর ইসুফ পাঠান ও পাকিস্তানি, অরিজিনাল পাকিস্তানি ইসুফ পাঠান ওর নাম। তো ওর সাথে কথা বললো ওই ঠাকুরমা, ওর সাথে কথা বললো, কথা বলার পরে বলছে যে ঠিক আছে মেয়ে দুটাকে তুমি নিয়ে আসো, এই ব্যবস্থা আমি করতেছি, আমার তো শুধু মাই বাড়িতে, হেরা তো গেছে বাহিরে। ঠাকুরমা নিয়ে যাওয়ার পরে তাকে দেখলে দুবাই আমি অনেকটা ভয় পেতাম, কেন পাঠান ছিল তো আর অনেক লম্বা ছিল, বসে তো দাড়ি এরকম ছিল, যখন আমাকে ডাকতো আমি তার কাছে যেতাম, দেখলে তাকে ভয় পেতাম আর শিখতাম। তো এর ভিতরে তার যে মা ছিলেন সে অনেকটা রোজা নামাজি, হ্যাঁ, আর সে অনেকটা আমাকে ভালোবাসে, তো আমি তাকে আমার দাদুর নজরে দেখতাম আর দাদুই বলতাম। আর আমি রাত হলে আমি ঘুমাতে পারতাম না, আমি শিখতাম, হ্যাঁ, আমার ওই জিনিসগুলো নজরে আসতো। তো আর পারুর সমস্যাটা চলতেছিল, তো তখন সে আমাকে এনে কি ওখানে ডাক্তারের কাছে নিয়ে যায় দিল্লিতে। ডাক্তার দেখানোর পরে তো ওখানে আমি কিছুটা ভালো হই। ভালো হওয়ার পরে ওইখানে আমাদের 9 মাস থাকা লাগে। 9 মাসের পরে তার ওয়াইফ আর ছেলে মেয়ে আসে। এন থেকে আসার পরে
9 মাস কে রাখলো আপনাদের, কার তত্ত্বাবধানে ছিলেন?
তো ইসুফ পাঠান।
ইসুফ পাঠান,
জি, ইসুফ পাঠান
একজন ভালো মানুষ ছিলেন।
জি, ভালো মানুষ ছিলেন, এমনকি ও যুদ্ধ লড়ছে, ও কয়েকটা দেশে যুদ্ধ লড়ছে, ও অনেক বয়স্ক, বাংলাদেশে কয়েকবার আসছে। জি, কয়েকটা গুলি লাগছে, সেই গুলির দাগ গুলাও আমাদেরকে দেখাচ্ছে যে দেখো আমিও একটা যুদ্ধ, হ্যাঁ, তোমার বাবার মতো আমিও, আমাকে ভয় পেও না। আমি ওকে দেখলে ভয় পেতাম, আর হ্যাঁ পাকিস্তানের নাম শুনলে নাকি আমার খারাপ লাগতো। তো বলতো দেখো পাকিস্তানের ভিতরে সব একরকম না, পাঞ্জাবি ও বেশিরভাগে এনেকে পাঞ্জাবিরা আমাদের দেশে লড়ছে। তো এরকম বলার পরে বুঝার পরে 9 মাস পরে এনেকে সে গ্যারান্টির সাথে বলে যে দেখো আমি একটা ইসুফ পাঠান আমার নাম, হ্যাঁ, আমার নামটা শুনতেই সবাই আমাকে চিনবে, আমি তোমাকে ওয়াদা করছি তোমার চাচাকে যদি না পাই তাহলে তোমাকে, তুমি যদি বলো যে পাকিস্তান ইন্ডিয়া আমাকে দিয়ে আসবা, ইন্ডিয়া নিয়ে যাবো, যদি বলো বাংলাদেশে নিয়ে যাবা, বাংলাদেশে নিয়ে আসবো, তোমার কোনো চিন্তা করো না, আর পাকিস্তানে যদি তোমার চাচু থাকে তাহলে যেখানে থাকবে ওটা আমার জীবনে আমি বের করবো।
জি,
তো ও ভাইয়া নিয়ে যায়, নিয়ে যাওয়ার ওর বাড়িটা ছিল লাহোরে, চাচু ছিল করাচিতে। তো ওই পাকিস্তানের ভিতরে যতগুলো মনে হয় আর্মির গিয়াছে ততগুলো মনে হয় ক্যান্টনমেন্টে ও ছান মারে, ছান মারার পরে খবর পায় যে বাঙালিরা এমনি করাচিতে আছে, করাচি লান্ডিতে আছে। তারপরে এমনি আমার চাচু খবর পেলো, খবর পরে বললো যে এরকম এরকম আমরা ময়রামকে আর রানীকে নিয়ে, আমার ফুপুর নাম ছিল ময়রাম, ময়রামকে আর রানীকে নিয়ে আসছি, তো তুমি আসো। তো আসার পর ওইখানে আমার চাচু তো শুনতেই এনেকি চলে গেছে, আমার মা, ছোট মা, আমার ছোট ভাই, তখন এনেকি সবাই এনেকি ওইখানে যাওয়ার পরে তাদেরকে দেখার পরে তো মনে করেন যে আমার বাবা ফিরে আসছে। তো ওইখানে বাবা সব বললো বিস্তারিত মা বাবার কথা, তো ভাই অনেক চিল্লাইলো, কেমন চিল্লাইলাম, চিল্লাইলে তো আর ফিরে আসবে না। তো আমার চাচু তারপরে তাদেরকে বললো যে আপনি যেটা করছেন সেটা তো আমি কখনো কি করতে পারবো না, যতদিন বাঁচবো ততদিন এনেকে আমাদের পাকিস্তানে যতদিন থাকি ততদিন আসা যাওয়া থাকবে। তারপর ওইখানে 3-4 দিন বেড়াই আমার চাচু তো আমাদেরকে নিয়ে আসলো করাচিতে। তো করাচিতে যখন নিয়ে আসে, আসার পরে নাকি যখন আমি চাচুর বাসায় আসলাম, আসার পরে আমাদের জীবনটা ভাইয়া অনেক হ্যাপি জাতি ছিল, কারণ আমার চাচু তখন ওখানে আর্মি কর্তায় ছিলেন। জি, তো ছোট মা তো প্রচুর আদর করতেন, সে আমাকে বৌমাকে নিয়ে নাকি ডাকতেন, রানীকে আমার বউ বানাবো, তো সে আমাকে বৌমাকেই ডাকতো। আমি বলতে পারবো না যে চাচি হোক আর শাশুড়ি মা হোক, যে এরকম আদর পাচ্ছি, সে অনেকটা আদর দিচ্ছে, প্রচুর আদর দিচ্ছে। মা চাচু বাবার কমিটা পুরো করত, তখন বাবা মার কথা আমার এভাবে মনে পড়তো না, কষ্ট করতাম না, কিন্তু ভাই ঘুম আসতে পারতাম না। তখন আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো, এটা হলো আগা খানেতে। আমার ব্রেনটা চেক করাইলো যে এর মানসিক সমস্যা, কেন আমি ওই রাত হলে, দিনে আমার এরকম সমস্যা হতো না, রাত হলে আমি ঘুমাইতে পারতাম
না। হ্যাঁ,
এখন রাত্রে যদি শুই তিনটে চারটার দিকে তখন আমি উঠে পড়ি। আর আমার একটা অভ্যাস ছিল, আমি 12 বছর বয়সের থেকে আমি তাজ্জুফ নামাজ পড়া শুরু করেছিলাম। তো আমি ঘুম আসতে পারতাম না, আমি এর জন্য এই আর আল্লাহর ইচ্ছা নিয়েছিলাম। আমাকে একজনও বলছিল, যার কাছে আমি কোরআন শরীফটা পড়েছি, সে উস্তানি বলেছিল যে তুমি ঘুম আসতে পারো না, তুমি তাজ্জুফ নামাজে আসো। তখন আমি তাজ্জুফ নামাজে নাকি পড়া শুরু করি। তো তারপরেও না, ডাক্তার দেখানো হলো, তো ডাক্তার আমার চাচুকে বললো যে ওর যেইভাবে পারেন ওকে বিজি রাখেন, আর ওর সাথে ও যেন এইসব কথা না মনে করে, এসব কোনো ই করবেন না। তো এটা আমার চাচুর কথাটা তখন বলেছিল, এটাও ভুলবো কি করে,
সেটা কি করে ভুলবে,
আমি ভুলতে পারবে না।
একটা কথা আছে প্রচলিত, এরকম মানে কথাটা প্রচলিত না, একটা কথা আমিও প্রায় বলি যে এমন কোনো রাত নেই যার ভোর আসে না, আর এমন কোনো দুঃখ নেই যার সময় ফিকে হয়ে যায় না। এটা ঠিক আমি মানি, কিন্তু কিছু কিছু দুঃখ না কখনো ফিকে হয়ে যায় না,
ফিকে হয়ে যায় না ভাইয়া।
এই যে 50 বছর আগের গল্পটা বলছে আজকে রানী জাভেদ, একটু কি ফিকে হয়েছে প্রিয় শ্রোতা, আপনার কি মনে হয়? আপনারা একটা ভিডিও দেখতে পারবেন আর সেতু পেয়েছে, আপনি দেখতে পাবেন ওকে, ওর ছবি দেখতে পাচ্ছেন এবং ওকে শুনতে পাচ্ছেন। একটু কি ফিকে হয়েছে এবং যতদিন বেঁচে থাকবে একটু কি ভুলতে পারবে? পারবে না। ছোট একটা বিরতি নিচ্ছি আমরা এই মুহূর্তে। আপনি শুনছেন রানী জাভেদের জীবনের গল্প, এবিসি রেডিও 89.2 FM।
ভাইয়া এটা আমার গল্প না, সত্য গুলো,
এই জীবনের সত্য ঘটনাগুলোকেই জীবনের গল্প বলে আমরা প্রচার করছি। জীবনের
আর আমি আমার মার কাছে মাপ চাই, তাকে নিয়ে কথা বলতেছি, কথাগুলো মেয়ের জন্য বলতেছি, কখনো বলতাম না কেন আমার সাথে। তখন তো জং হয়েছিল, তখন বলেছেন, কিন্তু আমি জং এখনো লড়তেছি, আর সেটা আমার দেশে লড়তেছি, আমি
যুদ্ধ এখনো করছি,
আমি এখনো করছি,
এখনো যুদ্ধ করছি। এবং যেটা বলছিলাম, আমি বিরতি নিতেও চেয়েছিলাম, বিরতিটা নিতেও পারিনি, কারণ নিজেকে সামলাতে পারছে না, বলছেই কতক্ষণ বলবে, আমি এই জন্য প্রথমে বলেছিলাম যে জানি না আমরা কতক্ষণ শুনবো, কিভাবে শুনবো, যাই হোক পরে যাবো না বলছি আমি। এখন একটা বিরতি আমার মনে হয় আমরা নিতে পারি রানী জাভেদ, কারণ ও নিজেকে এখন সামলাতে পারছে না, সম্ভব না, পুরো অনুষ্ঠানটাই হয়তো আজকে এভাবেই যাবে, নিজেকে সামলাতে পারবেন না। যারা শুনছেন তারাও হয়তো নিজেকে ধরে রাখতে পারবেন না, এর মধ্যেই অনেকে লিখছেন ফেসবুকে, অনেকেই এসএমএস করছেন। চলো সব বিরতি নিয়ে ফিরে আসছি, বাকি গল্প শুনবো।
Close Up presents Hello 8920. Close Up, the closer, the better. Close Up presents Hello 8920. Close Up, the closer, the better.
প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরো একবার ক্লোজ আপ প্রেজেন্ট হ্যালো 8920 তে। সবাই খুব মনোযোগ দিয়ে শুনছেন আজকের গল্পটা, এবং আমার অনুরোধ থাকবে যে প্লিজ সাথে থাকুন, কারণ আজকের গল্পটা একেবারেই অন্যরকম এবং ঐতিহাসিক একটা গল্প হয়ে থাকবে আজকে এই গল্পটা ক্লোজ আপ প্রেজেন্ট হ্যালো 8920 তে। সেটা এতক্ষণ নিশ্চয় বুঝতে পেরেছেন। জীবনের গল্প শুনছেন, একটু আগেও বলেছিল যে জীবনের গল্প না ভাইয়া, এগুলো সব জীবনের সত্য ঘটনা। এই সত্য ঘটনাগুলোই কিন্তু আমরা সব সময় এই অনুষ্ঠানে প্রচার করি, কখনো কোনো সংযোজন করা গল্প কখনো এই অনুষ্ঠানে আপনারা শোনেননি। আজকে আমার খুবই ভালো লেগেছে যে আজকের অতিথি এটাকে বলল জীবনের গল্প না, আসলে আমি ধরে নিলাম এটা গল্প নয়, জীবনের সত্য ঘটনা আপনি শুনছেন। তারপরেও বলবো আপনি শুনছেন ক্লোজ আপ প্রেজেন্ট হ্যালো 8920, আর যে সেতু আছে এবং এবিসি রেডিও 89.2 FM আপনি শুনছেন। আর এই মুহূর্তে একটু ফোন নাম্বারটা বলতে চাই, যেখানে ফোন করলে আপনি এই অনুষ্ঠানের একজন অংশ হতে পারবেন। আপনারা সবাই অনুষ্ঠানের অংশ, বড় অংশ, আপনারা না থাকলে অনুষ্ঠানটাই থাকতো না। তারপরেও এই অনুষ্ঠানে এসে আপনার জীবনের গল্পটা, ঘটনাগুলো যদি শোনাতে চান সবাইকে, তাহলে ফোন করুন 0961389282 এই নম্বরে। এবং আর যে সেতু নামে একটা পেজ রয়েছে ফেসবুকে, সেটাতে আপনারা সবসময় কানেক্টেড থাকবেন এবং আছেনও। URL অ্যাড্রেসটা হচ্ছে www.facebook.com/setu.abcradio। ওকে, আমি ফিরছি অতিথির কাছে। আপনি যেখানে বিরতিটা নিয়েছিলেন যে আপনি তখন পাকিস্তানের চাচার কাছে এবং আপনার চিকিৎসা শুরু হলো এবং বলা হলো মানসিকভাবে আপনি কিছুটা অসুবিধার মধ্যে আছেন, এবং এটা হয় স্বাভাবিক, কারণ নিজের সামনে যে দেখেছে তার মৃত মাকে রেপ হতে, বাবার উপরে যে অত্যাচার, সেগুলো আমি আর রিপিট না করলাম। যাই হোক, আপনার চিকিৎসা শুরু হলো তারপরে?
জি ভাইয়া, তো ডাক্তারের কাছে নেওয়া হলো, আমার তো শাশু বললো যে না এটা তো কিছুতেই করতে পারবো, হ্যাঁ তো চেষ্টা করবো যে ও যেভাবে এগুলা ভুলে থাকতে পারে
সেই চেষ্টাটা অন্তত করবে।
জি, সে চেষ্টা করবো। ও তো বাবা মার সামনে এটা হয়েছে, আর আমার তো ভাই, আমার তো বাবা আমি তো দেখিনি, তারপরও তো আমরা ভুলতে পারি না, ও কিভাবে এটাই করবে। তো যাই হোক, যতটুকু পারে ততটুকু চেষ্টা করবো যে ও ভালো থাকার, কেন আমাদের একমাত্র নিশানি আমার ভাইয়ার। ওইখান থেকে মেডিসিন বাগারা দিল, কন্টিনিউ নিতে লাগলাম, নেওয়ার পরেও আমার সমস্যা দূর হচ্ছে না, রাত হলে আমার সমস্যাটা দেখা দিত। তো এভাবে নাকি আমাকে স্কুলেও যে ভর্তি করা হলো, তো এরকমটা হতো ভাইয়া, আমার এনেকি উর্দু পড়তে ভালো লাগতো না, আমি উর্দুকে এনেকি লাইক করতাম না, আর আমার কোনো বান্ধবী ছিল না, কোনো বন্ধু ছিল না, কেন আমি পাকিস্তানিদেরকে ঘৃণা করতাম তাদেরকে, কিন্তু তারপর আমার ওখানে থাকা লাগতো, থাকতাম। তো একটা জিনিস হতো কি যে পড়ালেখা নিয়ে এরকম হলো যে চাচু আমাকে এনেকি অনেকটা চেষ্টা করে, আম্মু পড়ো, তো আমার ফুপুর কথাটা আমি বেশি মানতাম। ওইখানে আমি বললাম যে ঠিক আছে, আমি আরবি পড়বো আর সাথে আমি বাঙালিও পড়বো, কেন আমার কালচারটা আমি ভুলতে পারবো না, আর আমার সাথে আমার বাসাতে কেউ উর্দু কথা বলবা না, হ্যাঁ আমার সাথে আমার বাঙালি কথা বলবা। হ্যাঁ, আমি পুরো উর্দু বলতে পারি, হিন্দি বলতে পারি, আরবি বলতে পারি, কিন্তু আমার বাঙালি ভাষাটাই আমার ভালো লাগে। হ্যাঁ, তো ওইখানে বাঙালি পাড়া ছিলেন, হ্যাঁ তো ওইখানে এমনকি বাঙালি বই পাওয়া যায়, তো ওইখান থেকে আমাকে আদর্শলি বই নিয়ে গেলে এগুলো ঠিক আছে তোমাকে বাংলায় পড়াবো, হ্যাঁ তুমি ঘরে বাংলা পড়বা আর এসে তুমি উর্দু পড়বা, কেন তোমার এখানে থাকতে হলে এগুলো একটু পড়া লাগবে। তো বেশি আমাকে চাপ দেওয়া হতো না, আমি যেটাই এমনকি করতাম আমার মন মতো, তো ওইটাই হইতো। আবার আমার চাচু প্রত্যেকটা বছরে, ও তো ওইখানে আর্মিতে ছিলেন, তো দুই মাসের ছুটি পাইতো বছরে, হ্যাঁ তো ওই ছুটি নিয়ে ও আমাদের বাংলাদেশে আসতো, তো যখনই আসতো তখনই আমার লিগে এনেকি বাঙালি বই এইসব নিয়ে যেত। তো আমি এনেকি বাঙালি যতটুকু এনেকি পড়ালেখা করেছি ওইটা আমার ফুপুর কাছে, আমার চাচুর কাছে, আর ওইখানে আমি ক্লাস 8 পর্যন্ত উর্দু ল্যাঙ্গুয়েজ পড়েছি 8 পর্যন্ত। তো যাই হোক, ওইভাবে আবার এটার সাথে সাথে ভাইয়া আমি ওই ডিজাইনার কাজ করতাম, কেন আমি
বলতে কি মানে পোশাকের ডিজাইনার।
জি, পোশাকের ডিজাইনার। আমার রাত্রে সমস্যাটা হতো, তো বাবা এমনকি আমার যে চাচু ছিলেন ওকে আমি বাবা ডাকতাম, আর ও আমাকে সবসময় মা ডাকে ডাকতো, কেন আমাদের খানদানের মধ্যে এমনি মেয়ে ছিল না, কম ছিল। জি, হ্যাঁ তখন আমি যেটা বলতাম যেটা করতাম ওইটাই হতো। আবার আমার চাচুর একটা জিনিস ছিল কি, সে যে কোনো কাজ করতো আমার কাছে জিজ্ঞাসা করতো, হ্যাঁ মায়ের কাজটা করবো, আমি যদি বলতাম যে হ্যাঁ করো তাহলে করতো, আর যদি আমি মানা করতাম তাহলে করতো না, নিজেকে বিজি রাখা দিলাম। আর আরবি আমার ফুপু পড়াইতো, যতটা আমি বিজি থাকতে পারি আর কি, ওইভাবে চেষ্টা হলো। অনেকটা হেভি যেতেছি আস্তে আস্তে, মনে করেন দিন যেতেছে, দিন আসতেছে, তারপরে এনেকি আমার ফুপু ময়রাম, ও যে আপনার ইউসুফ পাঠান, হ্যাঁ ওই ইউসুফ পাঠানের ছেলের জন্য সে এনেকি আমার ফুপুর রিস্তা মাংলো আর কি। জি, পছন্দ, সে পছন্দ আগে থেকেই ছিল, তো তার ছেলে বাইরে ছিল, তো ছেলেও দেখেছে, হ্যাঁ 76-77 দরানের কথা বলতেছি যে তখন এনেকি আমার ফুপুর বিয়েটা হলো। তো বিয়েটা এইভাবে হলো,
ইউসুফ পাঠানের ছেলের সাথেই হলো,
ছেলের সাথে এইভাবে হলো, যখন ও রিস্তার জন্য আসছে আমার চাচুর কাছে এনেকি করাচিতে, তখন এনেকি আমার চাচু বলল যে ইউসুফ পাঠান তুমি যতই পাকিস্তানের মালিক হও না কেন, এটা বাঙালির মেয়ে, আর তুমি যদি আমার মেয়েকে বিয়ে করতে চাও তাহলে একতরফ আমার মেয়েকে রাখতে হবে, আর একতরফ এনেকি আমার মেয়ের ওজনে সোনা রাখতে হবে, তাহলে বাঙালির মেয়ে এনেকি পাকিস্তানের কাছে দেওয়া হবে, সেইভাবে বলল। হ্যাঁ, বলার পরে এনেকি ইউসুফ পাঠান বলল যে আমি একটা পাঠানের বাচ্চা, আমি আসল পাঠান, আমি মুসলমান, তুমি যদি তোমার মেয়ের দাম লাগাইয়া থাকো, ওখানে কিম্মত আর কি বলে দাম লাগাইয়া থাকো, তাহলে অনেক বেশি লাগাইছো, আর যদি ইউসুফ পাঠানের বোর কিম্মত লাগাইয়া থাকো তো অনেক কম লাগাইছো। হ্যাঁ, আমি একতরফ সোনাকে যতটুকু কলমি আছে বাঙালির সবাইকে এনেকি ফ্রি খাওয়াবো, আর তোমার মেয়ে এনেকি সোনা দিয়ে নিয়ে যাব। আর মনে করেন এখনো যদি কেউ ইউসুফ পাঠানের নাম নেয় সে দুনিয়াতে নাই, আল্লাহ পাকে বেহেশত নসিব করুক, তাকেও প্রচুর লোকে চেনে আর কি বাঙালিরা। মনে করেন আমাদের বাঙালি তো ওইখানেও প্রচুর, ও সবাইকে হেল্প করতো, ও দুনিয়ার জন্য মনে হয় কিছু করতো না, ও দিনের জন্য করতো।
জি
জি,
এবং সেটা তো আপনাদের জন্য করেছে, 9 মাস তার কাছে রেখেছেন।
জি,
তারপরে উনি আপনার চাচাকে খুঁজে বের করে, নিঃসন্দেহে ভালো মানুষ।
জি জি, আসে বাংলাদেশকে অনেকটা ভালোবাসতো, কিন্তু বাংলাদেশে সে অনেকবার আসছে, আর সে অনেকবার জঙ্গল আসছে। শুধু সে না ভাইয়া, অনেক পাঠানি এরকম জঙ্গল আসছে
যারা আসলে মানবতাটাকে বুঝতে পেরেছিলেন, তারা বাংলাদেশের পক্ষে
লড়ছে। তো তারপরে
একটু থামাই, আজকের এই গল্পটাতে অনেক কিছুই অজানা, অনেক কিছু কিন্তু আপনার কাছ থেকে আমরা শুনছি, লাখ লাখ মানুষ শুনছে।
জি ভাইয়া, তারপরে যখন এনেকি আমার বাবা এনেকি রিস্তাটা এক্সেপ্ট করলো, বরযাত্রী আছে যেটাকে আমরা বাংলা ভাষায় বলি চলন। বরযাত্রী আসবো আমরা, আমাদের তরফ থেকে যে খানা সেটাও সে দিবে, আর তাদের তরফ থেকে যে খানা হবে সেটা দাম তারা দিবে,
আমার
উনি বহন করবে। আর তারা বরযাত্রী আসছিল হেলিকপ্টারে।
হেলিকপ্টারে?
জি। তো যখন তারা হেলিকপ্টারে আমাকে, যারা শুনতেছেন পাকিস্তানি লোক, আমি বলবো বাঙালি হোক পাকিস্তানি হোক, তারা এনেকি জানতে পারবে যে আমি কোন কথা বলতেছি। তো বরযাত্রী আসবে এনেকি আপনার হেলিকপ্টারে, তো 1500 বরযাত্রী হেলিকপ্টারে আসা, তাহলে মনে করেন কয়টা হেলিকপ্টার আসবে,
কতগুলো হেলিকপ্টার লাগবে?
জি আসবে,
তাহলে 1500 বরযাত্রী আসে এবং সবাই হেলিকপ্টারে?
জি হেলিকপ্টারে।
বাপ, শ্রোতা শুনছেন ব্যাপারটা, অবাক হচ্ছে আমিও এবং আপনারা নিশ্চয় অবাক হচ্ছেন, এবং অবাক হওয়ার মতো উপাদানের কোন অভাব এই গল্পে নেই।
দ্বিতীয় কথা হচ্ছে ভাইয়া, তখন ওইখানে আমার ফুফুকে 72 তোলা এনেকি দিছিল, সে সৈন্য দিচ্ছিল। জি, আর রূপা দিয়েছিল, তো রূপার তার দিয়ে আমার ফুপুর ইটা ই হয়েছিল, যে জোড়ারা ছিল ওইখানে তারা পুরাটা এনেকি করে, তারপরে আমার ফুফুর বিয়ে হচ্ছে তার সাথে। তো বিয়ে হওয়ার পরে আমার ফুপুকে ইসলামাবাদে নিয়ে যাবে, তো ওইখান করে রেবাত মনে করেন অন্য ধরনের, ওইখান করে খানা অন্য রকমের, ওই রকমের খানা আমি বাংলাদেশে এখনো দেখি নাই। ভাইয়া ওইখানে মনে করেন 300 রকমের খানা ছিল।
300 রকমের?
জি, ওইখানে কবাব বাগারা এইসব, টিক্কা বাগারা এইসব মনে করেন আলাদা আলাদা মনে করেন ডিশ হয়, আবার মনে করেন মিষ্টি ডিশ, মনে করেন 50 কিসিমের শুধু মিষ্টি ডিশ ছিল।
বাবা,
তো এইভাবে মনে করেন তারা অনেক কি করে এনেকি আমার ফুপুর বিয়েটা হয়। যখন আমার ফুপুর বিয়ে হয় তখন 77-এর কথা এটা, তো আমি কিন্তু তখন এনেকি বড়, তো আমি সবকিছু বুঝি।
তখন আপনার 14-15 বছর?
হ্যাঁ হ্যাঁ, তো তখন আমি ক্লাস 8-এ পড়ি। তো ওইখানে আমার ফুপুকে এনেকি, আমার ফুপুর সাথে এনেকি এখন আমি যাবো। একটা জিনিস হচ্ছিল, যখন আমি আমার চাচুর কাছে ছিলাম তখন আমার ফুপুর সাথেই আমি ঘুম আসতাম, ফুপুর সাথে গেলাম। তো তাদের বাসর ঘরটা এইভাবে সাজানো হয়েছিল ফুল দিয়ে, ওদের আপনার যে পর্যন্ত মনে করেন এটা সাজাবে, তো ওই ফুল দিয়ে আর উপরে মনে করেন ফুলে দিয়ে হয়। আর যখন বাসর রাত, এখন তো বাসর রাত বলে, ওখানে সোহাগ রাত বলা হয়, তো ওই রাত নাকি ওইখানে তামি ফুপুকে বলে যে আজকে তো তুমি বিয়ে করে পরের ঘরে চলে গেছো, তো আমি শুভ কার কাছে। তো ওদের বাসর ঘরটা যে সাজাই ছিল, হ্যাঁ আমি বলতেছিলাম আমি মাঝখানে শুবো, ফুপা এই সাইডে শুবো আর তুমি ওই সাইডে শোয়া। হ্যাঁ, তা আমি ওখানে শুয়েছি, আমি ঘুমাইছি, ঘুমের পরে আমাকে জি ঝরে দেওয়া হচ্ছে। হ্যাঁ, তারপরে ওরা এরকম মনে করেন আমাকে প্রচুর এনে করে আমাকে আদর,
মানে এটা অনেক আদর করারই লক্ষণ। কিন্তু
নাহলে অনেক আদর করতো, অনেক
বাসর রাতে সেখানে আপনাকেও রাখা হলো। আপনি যাই হোক অনেক কিছু হারিয়েছেন, সবকিছুই হারিয়েছেন, কিন্তু ভালোবাসা প্রচুর পাবেন।
জি, ভালোবাসা তো আমি অনেক পেয়েছি, মনে করেন এইটা পড়ি আর আমি পড়বো না। আমার কথা আমি মনে করেন ওই উর্দু পড়াটাই আমার মাথায় ই হয় না, তখন আমি বললাম কি যে আমি আর পড়বো না ফুপু, এ পর্যন্ত আমি তো এখন লিখতে পারি, এটা বুঝতে পারি জিনিসগুলো কি হচ্ছে, তাহলে আমার আর পড়ার দরকার নেই। তো আমি আর ভাইয়া পড়ি নাই। এদিকে আসি যে জাবেদ, সে হচ্ছে আমার চাচাতো ভাই, আর তার বয়সটা হয়েছে আমার থেকে ডাবল। তো ওর ওর সাথে আমার সাথে এমনি কি আমার বাবা যখন ছিলেন তখনই ছোটবেলার থেকে এটা কথা ছিল আমার চাচুর সাথে যে তোমার মেয়ে আমার ছেলের জন্য নেব।
আচ্ছা, হ্যাঁ ওই যে বললেন,
জি জি,
আপনার বয়স তখন 5 বছর?
জি 5 বছর। হ্যাঁ, তখন এমনি কি আর আমার দেওয়ার, সে আমাকে এমনি কি অনেকটা ভালোবাসতো, যেটা মনে করেন কি হয় দেওয়ার ভাবির বিরুদ্ধে অনেকটা ভালোবাসতো, কিন্তু সে আমাকে ভাবি কখনো বলতো না, সে আমাকে এমনি কি বউ বলতো।
আচ্ছা,
জাভেদ তখন এনআইটি জব করে ইসলামাবাদে, তখন ও অন্য নাম দিয়ে ও আমার কাছে দুইটা চিঠি লেখে আগে। জি জি, বাংলা ভাষার তো আছে আর উর্দু ভাষার তো আছে,
তখন পড়তে পারতেন।
জি জি, দুটো ভাষায়, আমি এখনো পড়তে পারি ভাইয়া। জি, কি দুটো ভাষায় এনআইটি দিয়ে চিঠি লিখছে। তো চিঠি লিখে এনআইটি বই করছে, এনআইটি আমাকে অবয়ার দিচ্ছে যে ও আমাকে লাইক করে, ও আমাকে ভালোবাসে আর কি। এটা তো দুইটা চিঠি এনেকে, একটা চিঠি পাঠাচ্ছে তো ওটার মধ্যে লেখছে এনেকে জবাব দেওয়ার জন্য, দ্বিতীয়ের মধ্যে লেখছে যে আমি জবাব দিইনি তার জন্য। তো আমি দ্বিতীয় এটা আমি আমার ফুপুকে নাকি শেয়ার করছি যে যে ফুপু এরকম একটা ছেলে আমাকে ভালোবাসে। তো কোথায় কোথায় থাকে? সে ইসলামাবাদে থাকে। কি করে? মানে কি সে এয়ারলাইন্স ই করে। তো আমাকে বলছে তুমি কি এয়ারলাইন্স পছন্দ করো না, মানে তুমি সেনাবাহিনী আর নয় তো মনে করেন ওই জাহাজ চালাই নেবি। আমার এই দুইটা ই পছন্দ আর কি। জি, আমি সবসময় বাবাকে বলতাম আমার বিয়ে হবে, আমার যখন ছেলে দেখবো সেনাবাহিনী দেখবো আর নয় তো নেভি দেখবো। তখনও কিন্তু আমার বাবা আমাকে বলতো না, আমার চাচু বাবা ডাকতাম তাকে, কিন্তু তখন সে বলতো না যে তোর নিজেকে আমার ছেলের জন্য নিবো অথবা এরকম কিছু। ওর বৌমা আমাকে বলতো শুরু থেকেই। তো যখন আমার ফুপু এটা শেয়ার করার পরে বললো কি যে দেখো তুমি যখন বড় হয়েছো যে চিঠিটা লেখছো তাকে তুমি জবাব দিয়ে দাও যে আমার বিয়ে হয়ে গেছে। তো আমার বিয়ে হয়ে গেছে আর আমার কাছে আর কোনো চিঠি মিঠি লাগবেন না। হ্যাঁ, তো আমি বললাম কই আমার বিয়ে হচ্ছে, আমার বিয়ে তো হয় নাই, আর আমি তো বিয়ে করবো তোমার মতো যে হেলিকপ্টার এসে আমাকে নিয়ে
যাবে।
কুকুর বরযাত্রী যেভাবে হয়েছে। আর আমার বাসার ঘরে জানো কোথায় হবে? আমার বাসার ঘর তো এমনি পানির ভিতর হবে। তখন বলছে তোমার বিয়ে ছোটবেলায় হয়ে গেছে, তোমার বিয়ে জাভেদের সাথে হয়ে গেছে। ফুপু বললো আর তুমি এনেকি চিঠিটার উত্তর দিও না, আমি উত্তর দেব। জি, তখন ফুপু একটা চিঠি লিখে এনেকি উত্তর দিল আর কি, যে ওর বিয়ে হয়ে গেছে, ওর আর চিঠি লিখবেন না আর বিরক্ত করবেন না,
কারণ কেউ তো বুঝতে পারেনি যে এটাই জাভেদ।
হ্যাঁ, এটাই জাভেদ।
তা জাভেদ তো অন্য নামে চিঠি পাঠাচ্ছে।
জি, অন্য নামে চিঠি পাঠাচ্ছে।
আচ্ছা আচ্ছা।
হ্যাঁ, তো এটা করার পরে তো আমি বললাম কি আমার প্রেম করার আগেই শেষ হয়ে গেল। ফুপু বলতেছে তুই দুষ্টামি করিস না, হ্যাঁ তুই এক প্রেম করতো জাভেদের সাথে। তা আমি বলবো তো ওকে তো ভাই বলি, তা ওকে কেউ সাথে কি প্রেম করবো, ও তো কত বড়। তো বলতেছে পাগল, এটা তো তোর মা বাবা ছোটবেলা থেকে তো স্যার, তোর মা বাবা তো নেই, তাহলে তার কথাটাই
রাখতে হবে।
জি, রাখতে হবে।
আর এদিকে আপনি একটু আশাহত হলেন যে একটা প্রেমের চিঠি আসলো, পাঠালো, কিছু বুঝতে পারছি না, একটু প্রেম যদি করা যেত। খুবই বিমর্ষ এবং সবচেয়ে নিকৃষ্টতম কিছু ব্যাপার যেগুলো হয়েছে আজকের অতিথির সাথে সেগুলো শুনে একটু স্ট্যাবল হচ্ছি মাত্র গল্পে। এই সময়টা শুনতে পাচ্ছেন ওর মুখের হাসি, এই হাসিটা থাকবে লাইফ যে কত ডাইমেনশনাল, এই যে এখন বুঝতে পাচ্ছেন যেগুলো ঘটা উচিত নয় মানুষের জীবনে, এবং কয়জনের জীবনে ঘটেছে আমি জানি না, সেগুলোর পরেই কিন্তু আবারও হাসির উদয় হচ্ছে। এজন্যই বলি যে জীবন কল্পনার চেয়েও বেশি কিছু। তো যাই হোক, এখানে আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতি নিয়ে আবার আমরা ঘটনায় ফিরে আসবো, কিন্তু সেই ঘটনাটা যে ওখানেই স্ট্যাবল করবে, ওখানেই থেকে যাবে এমনও কিন্তু নয়, কারণ ডাইমেনশনাল লাইফ এবং জীবন কল্পনার চেয়েও অনেক বেশি কিছু। কেউ কোথাও যাবেন না, ছোট একটা বিরতি নিয়ে ফিরে আসছি। ক্লোজ দ্য প্রেজেন্ট, হ্যালো 8920-তে।
Close Up presents Hello 8920. Close Up, the closer, the better. Close Up presents Hello 8920. Close Up, the closer, the better.
প্রিয় শ্রোতা, স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে ক্লোজ আপ প্রেজেন্ট হ্যালো 8920 তে। আজ যে সেতু আছে আপনার সাথে এবং আপনি শুনছেন এবিসি রেডিও 89.2 FM, রানি জাভেদ আছে আজকের অতিথি। বেশি কিছু বলবো না, শুধু ফোন নম্বরটা বলেই গল্পে ফিরছি যে এই অনুষ্ঠানে এসে আপনার জীবনের গল্পটা বলতে পারবেন। সেই নম্বরটা হচ্ছে 09613892892। আবারও বলছে 09613892892। এছাড়া আর্য সেতু নামে যে পেজটি রয়েছে ফেসবুকে, সেটাতে আপনি কানেক্টেড থাকুন। ইউআরএল অ্যাড্রেসটা বলতে চাই www.facebook.com/setu.abcradio। ওকে, আর্য সেতু নামে পাবেন। যাই হোক, আমি আসছি অতীতের কাছে, রানী জগতের কাছে আসছি। একটা রোমান্টিক ঘটনার অবতারণা হয়েছে, আন্দোলন চিঠি উড়ো চিঠি আসলো, যেখানে প্রেমের অনেক কিছু লেখা, প্রেম করতে চাই। এখানে আবার ফুপু একটু
তারপরে সে বললো কি জানি চিঠিটা আমি লিখবো, সে এটা জানতে চাচ্ছিল যে আমি অন্য কাউকে ভালোবাসি নাকি এরকম কিছু আর কি। ফুপু মানে কি নিয়ে চিঠি জবাব দিচ্ছে, তো আমি জানি না সে কি জবাব দিচ্ছে না দিচ্ছে, ওইখান থেকে আমি এনাফ। তো যাই হোক, ওটার পরে ভাইয়া এনে কি আসলো, জাভেদ আসলো, সে ক্যাপ্টেনে পোস্ট পেয়েছে। আমাদের বাসাটা সামনে অনেক খুব সুন্দর বাসা ছিলেন আমাদের, সামনে নাকি ফুলের বাগান ছিলেন, মালি ফুলের ই করতো, কাজ করতো। এখানে আবার ওই ফুলের টপের সাইডে সাইডে আবার এনকি বেঞ্চ দেওয়া ছিল
ওখানে,
হ্যাঁ বসার জন্য আবার টেবিল ছিল, ওইগুলা বসে আমরা বিকালবেলা ওখানে চা পান করতাম, অথবা বন্ধু বান্ধব মেহমান যারা আসতো আত্মীয় স্বজন তারা ওখানে বসতো। তো ওইখানে এনেকি আসার পরে এনেকি চা নিয়ে আসছি, আসার পরে এনেকি আমাকে জিজ্ঞাসা করছে রানী বসো, তো বসছি। হ্যাঁ ভাইয়া বলেন একটা কথা বলবো, আমি হ্যাঁ বলেন। তো বলতেছে এনেকি তুমি কি কাকে ভালোবাসো? তো আমি বলতেছি না তো ভাইয়া। হ্যাঁ তুমি আর কাকে ভালোবাসবো, তুমি তো কিছু বলোই না, কি বলবো? তা আমি বলছি আপনি তো প্রশ্নই করেন না, তা আমি কি আনসার দিব? তো বলতেছে কেউ যদি বাসে সেটারও তো জবাব নাতেই আসে, সেটারও তো আনসার নাতেই নাকি দাও, আর সেটা নিজেও লেখো না অন্য কাউকে দিয়ে দাও। তখন হ্যাঁ তখনও বুঝতে পারি নাই যে কি বলতেছে। তখন আমি বলতেছি ভাইয়া কিছুই বুঝতে পারতেছি না, এনে কিছু কি বলেন, যেটা বলবেন সেটা সিধা ভাবে বলেন। হ্যাঁ তো বলতেছে আমি তোমাকে ভালোবাসি। হ্যাঁ ও আবার এটা জানতো যে আমি বাংলাটা বেশি ভালোবাসি। তো আমি তো এটা শুনেছি ফুপুর কাছে যে ওদের আর ই হচ্ছে বিয়ে ঠিক হয়েছে। তা আমি বলতেছি যে তুমি ভালোবাসলেও এনেকি তোমার মাথা লাগবো, আর যদি না বাসে তাহলেও তো তোমার মাথা লাগতে হবে,
মানে
তোমার সাথে থাকতে হবে। হ্যাঁ তো বলতেছে না তারপরে তো একটা জিনিস আছে না, যদি তুমি আমাকে ভালো না বাসো তাহলে তো এনেকি আমাদের সংসারটা এনেকি ই হবে না, সুখী হবে না। হ্যাঁ আর যদি তুমি ভালোবাসো তাহলে সে সংসারে সুখী। আমি আমি ভালোবাসবো, আমি আগে বিয়ে করবো, বিয়ের পরে এনেকি তাকে ভালোবাসবো। তো বলতেছে তাই, আমি বলতেছি হ্যাঁ তাই। আমি বলি তোর কাছে তো বিয়ে করলে এনেকি কি হবে, আমি তো ওর কাছে বিয়ে করবো যে হেলিকপ্টারে আসবে।
আপনি বলতেছেন
জি যে হেলিকপ্টারে বরযাত্রী নিয়ে আসবে। হ্যাঁ আর আমার শোয়াক রাখতে হবে ভাইয়া কোথায় জানো? তো বলতেছে কোথায় হবে? তো ও আমাকে আবার একটা কথা বলতো, শ্বশুর আমাকে পাগল বোন বলতো, অনেক আদর করতো ভাইয়া, আমার ড্রেস টানা, আমার ছোট বড় খেয়াল রাখা, আমি যেটা ভালোবাসি সে জিনিস দেওয়া। কেন ও জানতো যে বিয়ে করতে হলে ও কি করতে হবে, কেন এটা বাবার অনুমতি ছিল। আমি বলতাম কি জানি তো এভাবে বিয়ে করবো। হ্যাঁ আর আমার শোয়াক রাতটা কিন্তু পানির ভিতর হবে, যদি করতে পারিস তাহলে আমি রাজি আছি যা, এইভাবে সিধা ভাবে। তো ভাইয়া নাকি বললো হ্যাঁ পিকচার দেখো নাকি ফিল্ম দেখো যে ওই ভাবে তোর বর আসবে, আমি কেন দেখবো না, তুই আমার নামটা কি জানো রানী রানী এনেকি বলতাম। তো বলতেছি তুই যে কালোয়ার রানী তো এরকম সুন্দর। তা আমি বলতেছি আচ্ছা ঠিক আছে, তোর যদি না পছন্দ হয় তাহলে বাবাকে যে মানা কর। তো বলতেছে এটা তো পারবো না, বলতেছে বাস আর কিছু তোর ইয়েছে, তোর কি 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 ভালো হলে আমি তোকে বিয়ে করতে পারবো। তো বলতেছে বাস হ্যাঁ হ্যাঁ এতটুকুই হবে, তোর বেশি খরচা লাগাইতাম না। বলতেছি তুই জানিস এতে কত খরচা আসবে, এত টাকা তো আমি বেতনও পাই না। আমি বলছি তোর করা লাগবে না, অ্যাঙ্কেল আছে না ইউসুফ পাঠান, বলতেছে সে করবে। আমি হ্যাঁ খরচা আচ্ছা ঠিক আছে। তো ও চলে গেল আবার, ও তখন ঠিকই নাকি ও আমাকে লেটার লেখে, আমি পছন্দ করতাম ভালোবাসে আর অনেক সুন্দর সুন্দর এনেকি কথা, কোথায় বসে আছে কোথায় কি করায় সব কিছু আমাকে এনেকি লিখতো। আমার অনেকগুলো চিঠি
রোমান্টিক কিছু স্মৃতি বলেন, এই যে কিছুক্ষণ আগে বলছিলেন আপনাদের মধ্যে আপনি শর্ত জুড়ে দিচ্ছেন, সে আবার বলছে কত খরচ লাগবে জানিস, এটা কিন্তু আমি ফিল করতে পারছি কত একটা আনন্দ ছিল।
হ্যাঁ আনন্দ তো ছিল চিঠির ভিতরে এনেকি বেশিরভাগে, যেটা আমি ভালোবাসতাম এনেকি একটু বাঙালিতেও চিঠি লাগতো, তারপরে বলতো যে আমাদের ছেলে হবে তো এই নাম রাখবো, মেয়ে হবে তো এই নাম রাখবো, এইসব কথা হতো আর কি। আমার বিয়েটা হয়ে গেছে যখন জানাজানি হয়ে গেছে, তার 6 মাস পরে আমার বিয়ে হয়ে গেছে। এখানে ছাড়া হবে না, এখানে বাবা একটু ছিল, আমার বাবা মা নেই, তার তাদের আশা ছিল এটা, সে কথা দিয়েছিল আমার এই বাবাকে আমার শ্বশুরকে যে হ্যাঁ তোর ছেলের কাছে যাবে। তো ও আমার এটা ছিল যে আমার আমার তো একটু বড় ছিল,
তারপরে
আমার বিয়ে হয়ে যায়। তারপর এটা হয়েছে যে ইউসুফ পাঠান যে অ্যাঙ্কেল, সে আমাকে মেয়ের মতো জানতো, তো এই সবগুলো সে নাকি খরচা গুলো পুরো নাকি ইউসুফ পাঠানই করেছে,
উনিই করেছেন। আবার আপনার যে আশা ছিল হেলিকপ্টার, আপনারা বলছেন হ্যাঁ
হেলিকপ্টার ভালো চলছে।
ওয়াও,
আর হেলিকপ্টার আমার বরাত আসছে ইনসাইড আমার যে আপনার পানির জাহাজের ভিতরে আমার সোহাগরাত হয়েছে।
তাই আসলে
জি,
বাপরে বাপ, খুবই ভাগ্য।
আর ওই ফুলের মধ্যে মনে করেন গোলাপ ফুল, এত গোলাপ ফুল ছিল, গোলাপ ফুল দিয়ে মনে করেন আমার আমার সব ইস সেজেছিল।
আচ্ছা,
যেটা যেভাবে মনে করেন আমি চেয়েছি
সেভাবে,
হ্যাঁ সেইভাবেই হয়েছে।
একভাবে হয়তো আপনি সব হারাইছেন, আর একভাবে সবই
পাচ্ছেন।
পৃথিবী কিন্তু এমনই ব্যালেন্স করে দেয় সবসময়।
জি,
একেবারেই কারোর কাছ থেকে সব নিয়ে না, রেখে দেয় না,
কিছু
তো আবার ফেরত দেয়, কারণ প্রকৃতি নিয়ে বিচারক, সৃষ্টিকর্তা নিয়ে বিচারক।
জি, আর অ্যাঙ্কেল ওইখানে 15 দিনের জন্য ওই ইসের ইগুলো বুক করাই দেয়,
মানে যেখানে যেখানে বাসর রাতটা হলো 15 দিন ছিলেন
আপনারা?
15 দিন ছিলাম। মানুষ
জি, তো শেয়ার করে দেওয়ার পরে নাকি ওখান থেকে আমরা বাড়িতে ফিরি, যখন আমরা বাড়িতে ফিরি তখন ল্যাপটপ হ্যাঁ এরকম ছিল। আমার খবর থেকে এনেকি আমার এটা বেশি ভালো হয়েছে, কিছু পাঠান এনেকি আমি তাকে এটাই বলি যে আল্লাহ পাকে তাকে যেখানে রেখেছে আল্লাহ পাকে তাকে জান্নাত নসিব করুক, সে জান্নাতি হোক, আমিন। হ্যাঁ, তো সে যখন আমি ফিরবো তখন এনেকি এখানে এক আবার একটা বরযাত্রীর মতো লোক দাওয়াত করেছে। মনে করেন যে নদীর পাড়টা ছিল ওখানে সাগর বলা হয়, ওই সাগরের যেখান থেকে এনেকে আমি বাজি, ওই সাগরের ওইখান থেকে ও কার্পেট যেটাকে আপনারা বলেন এইগুলো বিছাইয়ে ফুল নিয়ে এনেকি সবাই এনেকি দাঁড়াইয়া রয়েছে, আমরা ভিতরে আসছি,
গালিচা বলা হয় এটাকে।
জি, আর আমাদেরকে ফুল ই করতেছে দিতেছে। তো এবার আসার পরে একদম লাস্টে ক্যান্সেল দাঁড়াইছিল, তো যখন দাঁড়াইছিল তখন তাকে যে জড়াই ধরছি, আর আমি তাকে অনেকটা ভয় পেতাম। জি, প্রচুর ভয় পেতাম। তো তখন ওই দিন আমার জীবনে আমি প্রথম ওই দিন তাকে জড়াই ধরেছি। জি, আর জড়াই ধরে তখন আমি প্রচুর কান্না করেছিলাম যে আজ যদি আমার বাবা থাকতো তো ওই জায়গাটাতে দাঁড়াই থাকতো। তো সেটাই সে বলছে যে তোমার বাবা দেখো, তোমার বাবা একজন নাই, তোমার যে বাবা আছে আমি আছি, দেখো কতটা এনেকি তুমি কতটা হেবে, কতটা ভালো তুমি। তো তখন সে আমাকে বুঝাইলো, বুঝানোর পরে নাকি বাসায় রুমের ভিতরে নিয়ে গেল, সব ওইখানে আবার নাকি মেহমানদারি করে যারা মেহমান আসছিল তাদেরকে খাওয়ানো হলো। 2 মাসের ছুটি ছিল যাবেতে। তো এভাবে ভাই কিভাবে যে ছুটি কেটে যায় সেটা বলতে পারি না,
2 মাসের ছুটি 2 নিমিষেই কেটে গেল।
হ্যাঁ,
আর আমাদের সময় হয়ে গেল একটা ব্রেক নেওয়ার, এখন একটা সুখের সময় আমরা আবারও বিরতিটা নিচ্ছি। এখন অনেক কিছুই বাকি আছে, যেটা আমি একবার বলেছিলাম যে এই জীবনের গল্পটা যে কত বেশি ডাইমেনশনাল, কত বেশি গল্প যে এখানে রয়েছে সেটা আমি যতটুকু শুনেছি তার ভিত্তিতে বলছি, এবং আপনাদের জন্য সেখানে চমকের পর চমক অপেক্ষা করছে। আপনাদের জীবনের উপর খুব ইফেক্টিভ জিনিসগুলো রয়েছে এখানে, কেউ কোথাও যাবেন না, শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স আর ওয়েট 9-2-0। আর যে সেতু আছে এবং রয়েছে আজকের অতিথি রানি জাভেদ।
Close up presents Hello 8920. Close up. The closer, the better. Close up presents Hello 8920. Close up. The closer, the better.
প্রিয় শ্রোতা, স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে ক্লোজ আপ প্রেজেন্ট হ্যালো 8920 তে। আর যে সেতু আছে এবং রয়েছেন রানি জাভেদ, আছে আজকের অতিথি। এত বেশি বলার মতো কথা রয়েছে আজকের গল্পে যে আমি আর বেশি কিছু বলছি না, আমি চলে যাচ্ছি সরাসরি অতিথির কাছে, যেখানে আমরা বিরতি নিয়েছিলাম। আপনি যেভাবে চেয়েছিলেন সেভাবেই বিয়ে হলো, সেখান থেকে শুরু করি যে আপনি এখানে শেষ হয়েছিল যে 2 মাস তো কিভাবে কেটে গেল।
এটা 2 মাস তো বলতেই পারি না যে কিভাবে গেল। আমি যেটা ভাবছিলাম যে মনে মনে এটা নিকি করতাম যে আমার থেকে বসে নিকি বড় এটাই আমাকে ই করতো, কিন্তু আল্লাহর কাছে শুকর আদা করি যে আমি যেটা চেয়েছিলাম তার থেকে অনেক অনেক বেশি নিকি আমি পেয়েছি ওর কাছে থেকে। আর এতটাই পেয়েছি যে আমার মতো মনে হয় না যে কেউ পেয়েছে। আমাকে ফোন করতে, টিটি ফোন ছিল তখন, মোবাইল ফোন ছিল না, দিনে নাও যদি হয়তো কমসে কম 10 বার ফোন
করতো,
তুমি কি খেয়েছো, তুমি কি করতেছো, তুমি কি পড়ছো। বিরক্ত হয়ে যেতাম মাঝে মাঝে, কারণ আমি কাজ করতাম, বাসায় কোনো কাজ করতাম না, আমার শাশুড়ি আমাকে কোনো কাজ করতে দিত না সে।
আর
জি শাশুড়ি, ছোট মা আমি তখনও বলতাম, শাশুড়ি হওয়ার পরেও ছোট মায়ে বলছি। আমার শাশুড়ির সাথে অনেকটা ফিরিয়েছিলাম যে এখন করে শাশুড়িকে দেখি, এখন করে ফ্যামিলির ভিতরে দেখি এগুলার নাই। আর শাশুড়ি যখন তোমার বলতে হয় হ্যাঁ, তখন তুমি আমার বন্ধু হিসাবে, তোমার বান্ধবী হিসাবে, কেন আমার কোনো এনেকি বান্ধবী ছিলেন না। হ্যাঁ, আমি যে কথা বলবো, তো যা এনেকি বলতাম আমি শাশুড়িকেই বলতাম, আর সে বান্ধবীর মতো আমার সাথে চলেছে। আর বাবা সেও একটা বন্ধুর মতো চলেছে, সে শ্বশুরের মতো মতো সে কখনো চলে নাই। তো এরকম ভাবে মনে করেন যে আমার 2 বছর যখন হয় আমাদের বাবু হবে, তো এটা কুদরতির থেকে নাকি দেরিতে আসছে আমার বাবুটা।
আচ্ছা, মানে উনি আসতো কবে কবে?
বিয়ের পরে প্রায় আসতো। ও এটা বলতো যে আমার খানদানটা এত ছোট, আমি এক ডজন করবো, এ ধরনের কথাও বলতো। আমি বলবো কি, মা দেখো ও কিরকম ভাবে কথা বলে, আমার শুধু এনে কি 2টা বেবি হবে আর 2টা বাবু হবে।
2টা বেবি 2টা বাবু?
জি,
মানে 2টা বেবি
মেয়ে আর বাবু মতলব ছেলে, আর যদি বেশি লাগে তাহলে আরেকটা বিয়ে করাই দাও। তো হ্যাঁ, বলতে সবকিছু বলো, বিয়ের কথা বলো না। তো এরকম ভাবে ভাইয়া এনে কি গেল, 2 বছর পরে এনে আমার একটা ইয়ে আসলো সদিয়ের থেকে, একটা অভার আসলো আমার ডিজাইনের।
আমি
স্কুলে গিয়ে মেয়েদেরকে বাঙালি শিখাইতাম, তোরা আমাদের ভাষা শিখ।
ওরা কি মানে আগ্রহী হতো?
হ্যাঁ হতো, অনেক অনেকে নাকি হতো, আর শিখতো কি, আমি তোমাকে ভালোবাসি এদের মানিটা জানতো,
শুধু এতটুকুই শিখতো না,
বলতে পারতো না, বলতো তোমার ল্যাঙ্গুয়েজ অনেকটাই অনেক মুশকিল। আমি বললাম কি, তোমাদের কাছে যারা বলতে পারি আমাদেরটা বলতে পারবা না কেন? হ্যাঁ, আর যদি না বলতে পারো তাহলে আমার সাথে কথা বলবা না, এটা নিয়ে অনেক বাড়াবাড়ি চলতো। হ্যাঁ, তোরা তো ভুষা ভরা, খালি মানুষে মারতে পারো, তোদের কিছু আসবে না। তো বলতো সবসময় বলতো যে কি, আমরা কি মেরেছি, আমরা তো 71 জং দেখিয়ে নেই। তো যাই হোক, ওখানে আমি 2 বছর পরে আমি ওইখানে ডিজাইন থেকে ওখান থেকে অফার আসে আমার সৌদিয়ার থেকে,
জি
সৌদির থেকে। ওখানে ফ্যাশন শো হবে আমার ডিজাইনের। হ্যাঁ, ওটা যদি আমারটা যদি সিলেক্ট হয় তাহলে সব ডিজাইনার আমি করবো। তখন আমি ওকে বলি কি যে দেখো আমি কি যাবো, তখন বলতেছে যাও কোনো অসুবিধা নাই। বলার পরে ইসু ব্যাঙ্কের ফোন দিয়ে বলে কি ওর সব কিছু রেডি করে দেন আর ওর সাথে আপনি যাবেন। ইসু ব্যাঙ্কিলকে এরকম এনেকি আমরা মানতাম যে যেটা বলার বাইরে। হ্যাঁ, ও এতটা ভালোবাসতো, তো ও সব কিছু নাকি করে দিল, করে দেওয়ার পরে আমার সাথে গেল। তো এটা হলো রেটে হলো আমার নম্বরটা আছে A1-এ। তো অনেকটা খুশি হয়ে এনেকি আমি আঙ্কিকে আবার জড়ায় ধরে, তো পরে আমি এনেকি জানতে পারি এটার জন্য অনেকটা আঙ্কিলে করেছে। তো তারপরে যাই হোক, ওখান থেকে এনেকি আমি অর্ডার পাই। ওই অর্ডারে ভাইয়া আমি অনেক অ্যামাউন্ট
টাকা পান।
তো এইটাই করার পরে আমি বাবাকে নাকি যে অ্যামাউন্ট হলো তো বাবাকে এনে দিলাম বাবার হাতে। তো বাবা ওই টাকাটা নিয়ে প্রচুর কান্না করেছিল সে আমার বাবার জন্য। তো আমি আবার ওইখানে আমার বাবার জন্য কোরআন খানি করাইলো বাবার নামে। তারপর ওখানে আবার একটা নীতি হচ্ছে কি ভাইয়া, ওখানে প্রত্যেকটা বছরে আপনার যতগুলা টাকা থাকবে, যতগুলা ইয়ে থাকবে, ওইটার দিতে হয়,
মানে অংশ দিতে হয়।
হ্যাঁ, অংশ দিতে হয়। তো ওইভাবে নাকি বাবা এটি ইউজ করতো। কিন্তু এদিক দিয়ে যে আমার ছোট দেওয়ারদা আছে, সে ঘোরা ফেরা এনজয় করা এইগুলাকে বেশি পরিমাণ ভালো ইবাসত। তো আর ওর টাকা প্রচুর উড়াইতো। তো আমার নাকি বাবা বলতো যে সব ওর আমানাত, হ্যাঁ ওয়ারিশে থাকবে ওই টাকা। আমি 1.5 কোটি টাকা আমি ওইখান থেকে প্রথম কি করি
1.5 কোটি টাকা কি একবার হাতে পান নাকি খন্ড খন্ড ভাবে আলাদা আলাদা ভাবে?
হ্যাঁ, আড়াই বছরের মধ্যে আমি আমার ই করি আর কি। তো তারপরে আমি দুবাইয়ের রিপাই
সিটিজেনশিপ পান।
হ্যাঁ জি, এটাও স্টুডেন্টের ইসের থেকে হয় আর কি, সে সবকিছু করে দেয়। কিন্তু আমি ওইগুলা তো জানতাম না কিভাবে ই করে, কিন্তু আমার ডিজাইন গুলা সিলেক্ট হতো। হ্যাঁ, আমার ডিজাইন গুলো সিলেক্ট হতো। আবার যাবে তাসে বাড়িতে থাকে।
আপনাদের মধ্যে কোনো অশান্তি ছিল না, সুখের জীবন ছিল?
হ্যাঁ, আমাদের মতো সুখী কেউ ছিল না। আমি যেটা বলি
সেটাই,
এটা আমি বলতে পারবো না। ও কখনো আমাকে তুই থেকে তুমি বলেছে?
আচ্ছা আচ্ছা আচ্ছা, তুই করেই বলতেন?
হ্যাঁ,
তুই করে বলতেন। আপনি কি করে বলতেন?
না,
আচ্ছা, এটা আগে তো বিয়ের আগে বলতেন তুই করে।
হ্যাঁ,
আচ্ছা, তুই করে বলাটাও কিন্তু রোমান্টিক একটা ব্যাপার।
হ্যাঁ, তুই বলতাম বিয়ের আগে অনেকটা তুই বলতাম। হ্যাঁ, তারপরে ভাইয়া যখন আমার বাবু আসে অনেক বেটে 7 বছরের বিয়ার বয়সটা, তখন আমার নাকি বাবু আসে পেটে, বাবুর 1.5 মাস হয় তখন ওর কাছে নাকি ইয়াসে যাওয়ার জন্য, সাউথ আফ্রিকা যাওয়ার জন্য,
মানে মিশনে যুদ্ধে।
হ্যাঁ যুদ্ধে, হ্যাঁ 3 বছরের কোর্স থাকে সেটা।
ওটা কোর্স মানে কোন যুদ্ধ ছিল নাকি কোন কোর্স ছিল? মানে
কোর্স ছিল, হ্যাঁ, ওটা নাকি 3 বছরের জন্য।
আচ্ছা আচ্ছা। ও উনি মানে ট্রেনিং এ গেলেন কত সালে?
ট্রেনিং এসে সে আপনার 90 তে।
আপনার বিয়ে হচ্ছে 83 তে?
জি, আমার, হ্যাঁ, 83 তে।
এর মধ্যে আপনাদের একটা বাবু হইল?
হ্যাঁ, বাবু ও 1.5 মাসে আমার পেটে দেখে দেন।
আচ্ছা, 90 তে যাওয়ার পরে কি ঘটলো সেখানে?
সেখানে নাকি মনে করেন আর ওইখানে যায় যখন যায়, হ্যাঁ, তখন যাওয়ার সময়টাতে ভাইয়া এরকম একটা ই হচ্ছিল যে যখন বলে যে আমি ওইখানে এনেকে যেতেছি, হ্যাঁ, তখন আমি এগ্রি ছিলাম না।
তখন আপনার সাথে দেখাও হয় না নাকি চিঠিতে বা ফোনে?
না না না, যখন যাই তখন তো আমরা এয়ারপোর্টে দিয়ে আসি। যখন দিয়ে আসি ভাইয়া তখন এনেকে একটু ছিল না যে ও চলে যাচ্ছে, কিন্তু ও আমাকে এটা বলতো, আমি বলতাম যে তুমি যে ইসে যেতেছো, জাঙ্গে যেতেছো, কিরকম জানি ভাইয়া। ওই সময়টাতে আমার একটা কথা আসে, আমি তো যদি তুমি কখনো ফিরে না আসো তখন আমার কি হবে? হ্যাঁ, তুমি কি এটা ভাবছো যে বাবা আমার চলে গেছে আবার তুমিও ই করো? তখন প্রচুর কান্না করছিলাম, তখন ও আমাকে বলছিল কি যে দেখো, হ্যাঁ, তুমি তো একটা বাহাদুর, আমার রানী তো বাহাদুর, ও সবসময় চিঠির ভিতরে এটা লেখতো, হ্যাঁ, তুমি তো একটা বাহাদুর, তুমি তো একটা বাহাদুর মেয়ে, তুমি তো বাহাদুর বাপের মেয়ে, হ্যাঁ, দেখো তোমার বাবা আমার যুদ্ধ করে নাকি হয়েছে, তুমি তোমার খুশি খুশি নাকি বিদায় দেবা, তুমি যদি এরকম কান্না করো তাহলে আমি কিভাবে ওখানে থাকবো? আর তুমি এরকম ভাবে কেন বলতেছো এখানে? তো সেই কথাটা আবার দরায়ও যে এটা তো বাংলাদেশে আর পাকিস্তানের জং না, হ্যাঁ, এখানে তো আমি ট্রেনিং এ যেতেছি, এখানে কি হবে? তো আমি বলতেছি যে ট্রেনিং এ গেলে অনেক মানুষ ফিরে আসে না, তুমি যদি যাও তখন আমার কি হবে? তখন ও আমাকে সবসময় 2 বছর ওখানে, ও আমাকে যখন ফোন করতো ওখানে থেকে আমাকেও মনে করেন 2-3 দিন পরে ফোন করতো, রেগুলার ফোন করতে পারতো না, হ্যাঁ, তখন আর চিঠি লেখতো আমাকে, আমি চিঠি লেখাটা ভালোবাসতাম, তো আমাকে নাকি ফোন করো আমাকে চিঠি লেখতো, আর সবসময় আমাকে এটা বলতো তুমি বাহাদুর মেয়ে, তুমি বাহাদুর, তুমি তো জং লড়ছো, আরে আমার রানী তো এনেকি জং লড়ছে, আমার রানী তো এনেকি ই করেছে, তাহলে আমার রানী এখানে কেন ভয় পায়? আমি অনেকটা ভয় পাইতাম কেন ভাইয়া, আমি যখন প্রেগনেন্ট হই তখন ও আমার কাছে, আমি এটা চাচ্ছিলাম যে ও আমার কাছে যেন থাকে,
হুম,
তো ওই জিনিসটা হয় নাই, আর ও ওই জিনিসগুলো আমাকে ফোনে বলতে পারতো না, তো চিঠিতে এনেকি লেখতো, হ্যাঁ, যে আমার রানী তো এরকম বাহাদুর, আমার রানী তো এটা হবে, তো আমার রানী কেন ভয় পায়, আমার রানী জানি, আর যদি আমার কিছু হয়ে যায়, হ্যাঁ, তখন তুমি বাহাদুরের মতন এনে কি করবা, তুমি কখনো নিজেকে এনে কি নত করবা না, তুমি নিজেকে কখনো দুর্বলতা মনে করবা না, কেন তোমার বাপ একটা মুক্তিযোদ্ধা ছিল, তোমার চাচা দেহে ও মুক্তিযোদ্ধায় এনে কি চলে গেছে, তোমার হাজবেন্ড এসে তুমি যেতে চাচ্ছ, তাহলে তুমি এত ভয় পাও কেন?
সবসময় মানসিক ভাবে সক্রিয় কথা,
হ্যাঁ, সবসময় ভাইয়া,
এবং তখন আপনি আবার প্রেগনেন্ট, ওই সময় আবার সবচেয়ে প্রিয় মানুষ কাছের মানুষ আমি,
হ্যাঁ,
প্রেগনেন্সটা আপনার কাছে খুব দরকারি ছিল,
এরকম ছিল যে ওর যতই আমি তারিফ করবো, আমি আজ পর্যন্ত ভাইয়া এরকম হাজবেন্ড উপায় নেই, এরকম শাশুড়ি উপায় নেই, আর এরকম শ্বশুর উপায় নেই, এখন করতে আমি দেখতেছি দুনিয়াটা কিভাবে যেতেছে। তো তারপর সবসময় ভাইয়া ও আমাকে সপ্তাহ ভিতরে একটা চিঠি আসতো, আমার এতগুলো চিঠি হয়ে গেছিল ওর দেওয়া চিঠি, হ্যাঁ, আবার আমিও পাঠাইতাম, তো সবসময় চিঠির মধ্যে ও এগুলা লেখতো, কখনো ওই লেখতো না, সবসময় আমাকে এই দিত, আর বলতো যে যদি আমার ছেলে হয় তাহলে মনে করো আমার ছেলেকে এমনকি এই নামটা রাখবা শায়ান আলী, তো আর যদি মেয়ে হয় তাহলে নামটা রাখবা লাইবা, জি, তো আমি বলতাম মেয়েটা হয়তো লাইবা কেন রাখবো, তো বলতো যে তুমি মানুষকে শিক্ষা দাও, তুমি মানুষকে শিখাও, লাইবার মানে সেটা কি জানো না, হ্যাঁ, তো ছেলেটা এবার আর আলী, ওর নাম বলছে শায়ান আলী এনে কি লাগবা, এর জন্য আলী লাস্টে, এর জন্য যে আলীর মানেটা হলো আলী কতটা শক্তিমান ছিল, তো আমি বলছি আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, তো এভাবে ভাইয়া যখন আমার বাবু হয় বাবুর খবরটা পাঠাইলাম, পাঠানোর পরে এনেকে অনেকটা ওইখানে ওর যতগুলো বন্ধু ছিল, হ্যাঁ, সবাইকে ও মিষ্টি ই করেছে, খাওয়াইছে সবাইকে, এনেকে আনন্দ করছে এদিক দিয়ে, তো যাই হোক, তারপরে আমার জীবনে এই একটা ঝড় চলে আসে যে আমি আমার সায়ানের 3 বছর হয়, তখন আমি ওর খবর আসে বেলা 5টার সময় নাকি এসে দেখায় আপনার টিভিতে, তখন আমার ঘরে টিভি ছিল না, আমার ঘরে টিভির অ্যালাউ ছিল না, আমাদের ঘরে টিভি হতো না, তখন খবরটা আমার বাবা নিয়ে আসে, হ্যাঁ, আমার খবরটা আমার বাবা নিয়ে আসে, আর আমি লোনের ভিতরে আমার বাবু নিয়ে খেলাতে ছিলাম, আমারই একটু মনে আছে আপনার ওই ছোট বল দিয়ে আমি খেলা
ওর বয়স তখন 3 বছর হয়ে গেছে
না? হ্যাঁ ওর বয়স তখন 3 বছর।
তখনই ওনার ট্রেনিং শেষ হয় নাই?
না ওর ট্রেনিং শেষ হয় নাই, ওর ট্রেনিং আগে মারা গেছে নাকি সামনে আসার ছিল
কয়েক কিছুদিন বা এক মাস দুই মাস এরকম বাকি।
হ্যাঁ এরকম বাকি আছে। তখন
খবরটা কি আসে?
তখন খবরটা এনে কি খবরটা আসে আপনার টিভিতে হেডলাইনে দেখাচ্ছে যে কতগুলো লোক কোন দেশে কতগুলো লোক মারা গেছে। সেখান থেকে ক্যাপ্টেন জাভেদেরও নাম আসে। তো ক্যাপ্টেন জাভেদের নাম আসলে ওটা আমি দেখি না, ওটা আমার শ্বশুর থেকে। তো সে দেখে এনে কি আমার কাছে আসে, কিন্তু আমার কাছে আয়সা দেখতেছে আমি বাবু নিয়ে খেলতেছি, বাবু নিয়ে খেলতেছি। আর সে বলতেছে আমাকে বলতেছে মা তুমি কি করতেছো? আমি বলতে দিচ্ছি দেখেন না ও খেলতে দিতে ই করতেছে দুষ্টামি করতেছে। হ্যাঁ আমি ওকে নিয়ে খেলতেছি। তো বলতেছে বাবা ওখানে সে এখন তো পড়ে যায়। তো আমি বাবাকে বলি বাবা কি হয়েছে তোমার, হঠাৎ করে পড়ে গেছো? না মাথা ঘুরানি দিচ্ছে। তো এনে কি আমি ডাকি মাকে ডাকি, ডাকার পরে এনে কি আমার ঘরে বুয়া থাকে কাজের, বুয়া আসে আসা বাবার ইসে পানি দেই, পানি দেওয়ার পর বাবা বসে, বসার পর আমার কি হয়েছে? তো ও বলতেছে মনটা ভালো লাগতেছে না। আর ও আমার ওই ওকে নিয়ে আমি খেলতেছিলাম তো ওর জন্য বলে নাই আমাকে তখন। তখন বলতেছে মনটা ভালো লাগতেছে না। তো আমি বলতেছি বাবা কি হয়েছে তোমার মনটা এরকম হঠাৎ করে? আচ্ছা চলো ডক্টর অ্যাঙ্কেলকে ফোন করো। হ্যাঁ তো ফোন করলে নাকি সে ডাক্তার ওই সরি অ্যাঙ্কেলকে ফোন করো সে ডাক্তার নিয়ে আসবে, কিছু অ্যাঙ্কেলকে ফোন করো সে ডাক্তার নিয়ে আসবে। হ্যাঁ তো বলতেছে না এটা ডাক্তারের কিছুই না, মায়েরটা ডাক্তারের কিছু না। হ্যাঁ তো ওখানে বসলো, বসার পর মাকে বসলো, বসার পরে আমি বাবুকে ওখানে ওখানে অনেকক্ষণ পর্যন্ত রইলাম। রইলাম বললাম শুধু বাবা এনে কি আমাকে দেখে দেখে এনে কি চোখে পানি ঝরতেছে কিন্তু কিছু বলতে পারতেছে না, ওর একদম গলাটা অফ হয়ে গেছে। তারপরে আমি দৌড় করে এনে কি যে ইসুফ অ্যাঙ্কেলকে ফোন দিলাম যে ইসুফ অ্যাঙ্কেল এরকম এরকম বাবা এরকম হচ্ছে। ওইখান থেকে ইসুফ অ্যাঙ্কেল এনে কি শুনে ফেলছে হ্যাঁ যে এরকম। তো সে বলতেছে আচ্ছা আমি আসতেছি, আমি আসতেছি। তখন এনে কি ইসুফ অ্যাঙ্কেল আধা ঘন্টার ভিতরে এনে কি আসা গেল। আসার পরে এনে কি বাবাকে পেশাব চেক করালো, বিপি যেটাকে বলে বিপি চেক করানোর পরে বিপি বাবার একদম ই হয়ে গেছে। মাও জানে না, আমাদের বাসায় আমরা কেউ জানি না, মা জানে না, আবার জানে না, আমি জানি, কেউ জানে না। হ্যাঁ তো না জানার পরে এখন এনে কি ডক্টর তো বলছে যে এরকম এরকম। তো স্ট্রেঙ্কেল এনে কি বাবাকে জিজ্ঞাসা করতেছে যে কিছু শুনছেন? হ্যাঁ তখন এনে কি বাবা বলছে যে হ্যাঁ কিন্তু ওকে আমি কিভাবে বলবো, ওকে আমি কি বলবো এটা আমাকে বলবো, কিভাবে আমি বলবো ওকে, ওকে বলার মতো আমার শক্তি নেই, ওকে বলার মতো আমার শক্তি নেই। ওর বাবা মা হারাইছে, ও ভাইয়া আমার জন্য আমার বন্ধু ছিল, স্বামী তো পরের কথা, হাজবেন্ড পরের কথা ছিল, সবচেয়ে ভালো একটা বন্ধু আমার ছিল। তারপরে আমার বাবা আমার আমার সব কিছু ভাইয়া ও ছিল, যেটা আমি বলতে পারতেছি না, আমি কি দিয়ে আপনাদেরকে বোঝাবো যে ও আমার জন্য কি ছিল। তখন বাবা বলতেছিল যে কি ভালো কথা বলতে হবে, কেন ওখান থেকে যখন ডেড বডি আসবে তখন কি হবে? তো অ্যাঙ্কেলে বললো যে ঠিক আছে তুমি বলো না আমি বলবো। তো ওই সময় রাত হয়ে গেছিলো, অনেকটা রাত হয়ে গেছিলো। তো হওয়ার পরে অ্যাঙ্কেল বলতেছে আম্মুকে যে একটা কথা বলি, হ্যাঁ আপনার তো মা, তো মা বলতেছে কি হয়েছে? মা বল মনে করছে যে বাবার এরকম কিছু একটা হয়েছে, ডাক্তারের অথবা এরকম কিছু একটা বলেছে বাবাকে, বাবার কিছু একটা হয়েছে। তো বলতেছে এরকম কিছু বলেন না, যে আমরা তো অনেক কিছু হারাইছি যে এখন সহ্য করতে পারবো এরকম কিছু বলেন না। তো সে বলছে আপনি তো মা, আপনার তো সহ্য করতে হবে, আপনি যদি সহ্য না করেন তাহলে রানী কীভাবে সহ্য করবে, ও তো সহ্য করতে পারবে না, আপনার থেকে তো বেশি ও হারাইছে, ও তো সবই হারাইছে। তখন এনে কি বললো যে আপনি কি বলতে চান? তো বললো যে আপনি রানীকে দেখেন, রানীকে সামালেন আগে, এরকম এরকম জানতে নিতে নাই। তো আম্মু ওইখানে পড়ে গেছিল, আম্মু ওইখানে পড়ে যায়, আর আম্মু ওইখানে মারা যায়।
মারা যায়? আম্মু মারা যায় এখানে?
হ্যাঁ ওর শাশুড়ি ওইখানে মারা যায়।
অদ্ভুত দুনিয়া। এই জন্যই বলি যে জীবন কল্পনার চেয়েও বেশি কিছু। আসলে এই কথাও এখন আমার কাছে তুচ্ছ মনে হচ্ছে। আসলে মানে কি অ্যামেজিং, অদ্ভুত, মানে কিভাবে যে ব্যাখ্যা দেবো আমি। পৃথিবী কখন কিরকম আচরণ করে ফেলে কেউ বলতে পারে না। জীবনের জন্যই কল্পনার চেয়েও বেশি কিছু। প্রিয় শ্রোতা, দেখুন যে কত রহস্যময় জীবন। ওর মা একজন গাইনি চিকিৎসক ছিলেন, কিন্তু এই গাইনি সমস্যায় তিনি প্রাণটা হারালেন, তিনি মারা গেলেন। তারপরে যুদ্ধের সময় ফ্যামিলির উপর পাকিস্তানিদের যে অত্যাচার, এটা অবর্ণনীয় ছিল। ও পাকিস্তানিদের ঘৃণা করতো, পাকিস্তানিদের ঘৃণা করতো বলেই কিন্তু স্কুলেও পড়াশোনা করেনি। কিন্তু দেখুন, যেই পাকিস্তানিদের জন্য ওর জীবনটা হয়তো একেবারে নষ্ট, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কথা ছিল, সেই পাকিস্তানি এস্টাবলিশ হয়েছে, সেই পাকিস্তানি ওর বিয়ে হয়েছে, ওর বরযাত্রী এসেছে হেলিকপ্টারে করে। কি অদ্ভুত, স্ট্রেঞ্জ, সত্যি সত্যি প্রিয় শ্রোতা, জীবন কল্পনার চেয়েও বেশি কিছু। প্রিয় শ্রোতা, আমাদের আজকের মতো এই এপিসোডটা এখানে শেষ করতে হচ্ছে। যে এই জীবনের গল্পটা আসলে শেষ হবে না, একটা পর্বে শেষ হবে না। এই জীবনের গল্পগুলো এক এপিসোডে শুনে শেষ করতে পারবেন না, আপনি নিতে পারবেন না। আরো একটু বুধবার
আমার সাথে আল্লাহ, আমি আল্লাহকে বলি, মাঝে মাঝে বলি যে সে আমার সাথে নানসাবি করেছে।
জীবনের আসলে এরকম চরম হতাশায়, জীবনের এরকম চরম ব্যর্থতায় মানুষ, আমরা প্রত্যেকেই হয়তো কখনো না কখনো এরকম বলি। এটা আমাদের সাময়িক একটা অনুভূতি, কিন্তু আমরা এটাও বিশ্বাস করি যে আল্লাহ আসলেই কখনো কারোর সাথে ন্যায় বিচার করবেন না, এমনটা হতে পারে না। হয়তো আজকে ওর জীবনে এমন হচ্ছে যার ফলশ্রুতিতেই ও এরকম একটা কথা বলল, কিন্তু আমি এটাও বিশ্বাস করি এবং জানি যে আমার সাথে আপনারা অনেকেই একমত। অনেক কিছু হারিয়েছেও, কিন্তু ঠিক হয়তো বেশি ফেরত পাইনি, কিন্তু ফেরত কিন্তু পেয়েছে। এখন আবার যে সময়টার মধ্যে দিয়ে ও যাচ্ছে, ঠিক সেটা রিভেঞ্জ হিসাবে পজিটিভ কিছু ও জীবনে আবার আসবে। ঠিক এটা রিভেঞ্জ নয়, এটা কি বলে ফিডব্যাক ও জীবনে পাবে আই বিলিভ। অন্যদিকে আপনার স্বামী জাবেদ, সে তো আপনার সাথে কোনো অন্যায় করেনি। এরকম একটা সময় যখন আপনি গর্ভবতী, সেই রকম সময় আপনার সাথে যেন সে সশরীরে অবস্থান করছে।
বলেছিল যে আমি তো সব সময় তোমার বিপদের সময় তুমি তোমার জাবেদকে সামনে পাইবা, আর আমি তো এখনো পাই ভাই, কিন্তু সে কিছু করতে কেন পারে না? আজ তো জানি কতটা অসহায় সে দেখছে না, আজ তো জানি কাছে কেউ নেই, তাহলে সে আমাকে তার কাছে কেন নিয়ে যায় না? আমি তো জীবন চাই না, আমি তো বলি না আমাকে জীবন দাও, আমি তো বাঁচতে চাই না। আমি তাল্লা পাখিকে বলি ভাইয়া, আমি বড় হচ্ছে বসে সবার থেকে আবার বলতেছি যে আমি তাহাজ্জুদ নামাজ পড়ি, আমি একটা নামাজ কাজা করি নাই, কিন্তু তার লাপাকে আমাকে কেন এতটা পরীক্ষা দিয়েছে? তার কি সহ্য হয় না? সে মা বাবা ছিনেছে, সে মা বাবা অত্যাচার দেখেছে, সে আমার হাজবেন্ডকে নিয়েছে, সে আমার দ্বিতীয় মাকে নিয়েছে, কেন?
এবং আপনার কাছে যা ছিল সব নিয়ে গেছে,
যেটা আমি সবই নিয়ে গেছে।
আমি একবার বলেছি যে সৃষ্টিকর্তা নাই বিচারক, এখানে আমার সান্ত্বনা দেবার কিছু নেই।
আমার আপনাদের সবাইকে তো বলি, আমার আমি বাঁচতে চাচ্ছি না ভাই। আমি অনেকবার অনেকবার আমি সুসাইড করতে গিয়েছি, কিন্তু যখনই আমি সুসাইড করতে যাই তখনই আমি জগতের চেহারা দেখি।
আপনার এই এই চেহারাটা আপনার সামনে যতদিনে ভাসবে ততদিনে আপনি নিজেকে শেষ করে ফেলতে পারবেন না, কারণ
আপনার জায়গাটা
না। তবে জীবন সম্পর্কে একটা উপলব্ধি আমি যেটা করেছি, যে
আমি জানি না ভাইয়া কারো জীবন এরকম হয়েছে কিনা, আপনাদের এখানে শুনেছি ভাইয়া আমি, কিন্তু আমার জানি না।
এখন অনেক কিছু শোনা বাকি আছে প্রিয় শ্রোতা, আরো একটা এপিসোডে রানি জাবেদকে নিয়ে আপনারা শুনবেন। আজকে আমরা ওনাকে বিদায় দিচ্ছি ঠিকই, সময়ের কারণে এই এপিসোডটি আজকে এখানে শেষ করতে বাধ্য হচ্ছি আমি, কিন্তু আগামী বুধবারের জন্য আপনি অবশ্যই অপেক্ষা করবেন। উনি আমাদেরকে বলেছেন যে আগামী বুধবারে উনি আবারও এখানে থাকবেন, কারণ আজকে যেখানে শেষ করলাম আমরা এই গল্পটি, সেখানে ওর জীবনের গল্প শেষ হয়নি, বরং আরেকটি টার্ন নিল। আরো একবার ওর জীবনের গল্প এখান থেকে শুরু হবে, এবং সেখানে আমি যতটুকু শুনেছি আপনি এর চেয়েও ভয়াবহ কিছু শুনবেন। এবং সেই জীবনের গল্পটা শুরু যে কিভাবে হবে সেটা হয়তো কিছুটা আজ করতে আপনি পারছেন কিনা আমি জানি না, সেই গল্পটারও আবার পর্যায় থাকবে। সেই পর্যায়গুলো যে কিভাবে আপস অ্যান্ড ডাউনস হবে, ডাইমেনশনগুলো যে কিভাবে আপনার সামনে আসবে সেটা আপনি ভাবতেও পারছেন না, এতটুকু আমি আপনাকে নিশ্চয়তা দিতে পারি। এতটুকু এনশিওর আমি আপনাকে করছি যে আগামী পর্বে আবার যে রানী জাবেদের গল্পটা আবার শুরু হবে সেটা আর একটা নতুন জীবনের গল্প শুরু হবে, কিন্তু এই গল্পটার জের ধরে এই জীবনের গল্পটার শেষটুকু আমরা টানবো আগামী এপিসোডে পুরো দুইটা ঘন্টা। আজকে আমাকে বিদায় নিচ্ছি এবং রানী জাবেদকে নিয়ে আগামী বুধবার আমরা আবারও ফেরত আসছি। আপনারা সবাই সাথে থাকবেন আশা করছি। আজকের মতো বিদায়, শুভরাত্রি।
Close up presents Hello 8920. Close up. The closer, the better.
Exclusively on FusionBD.com.